অন্ধকারের আধিপত্যই যেন বেশি। সামনের বারান্দায় একটা হ্যারিকেন ঝুলছে, টিম টিম করে জ্বলছে, আর কোনো আলোর উৎস নেই। সেই বাড়িটার চারপাশে গোড়ালি সমান পানি, আর কিছু দেখা যাচ্ছে না। ওই বাড়িটির ভেতর থেকে একজন আমাকে ডাকছে, তার হাতে একটি চন্দ্র পাথর। সে ডেকেই যাচ্ছে, নাম ধরে ডাকছে, অনুরোধের সেই সুর সাথে হালকা আধিপত্য বিরাজমান। তার সাথে দুটো বাচ্চা, একজন 3-4 বছরের আর একজন 6-7 বছরের। বাচ্চাদের মাথার চুল কোঁকড়ানো কান পর্যন্ত, ওরা ফুঁপিয়ে কাঁদছে।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার পরিচয় প্রকাশে অনিচ্ছুক, সুতরাং আমি পড়ছি না। তবে তিনি যে পেশায় রয়েছেন সেই পেশাটা যদি আমি উল্লেখ করতে পারতাম আপনারা ঘটনাটা শুনে হয়তো অনেক আনন্দ পেতেন, তবে সেটা যেহেতু করতে পারছি না সুতরাং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি চাই আমার ঘটনাটি পড়ে শোনানো হোক, কারণ ছোটবেলা থেকে রাসেল ভাইয়ের কণ্ঠে ভূত FM শুনে আসছি, সেই ক্লাস 5 থেকে শুরু আর এখন কর্মজীবনে। এটি হল আমাদের জন্য ইমোশনের জায়গা। আপনি যদি ঘটনাটি পড়ে শোনান এটি আমার জন্য অনেক আনন্দের হবে। দুঃখিত আমার নাম প্রকাশ করতে পারছি না। ওকে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরপরে তিনি তার পেশা সম্পর্কে জানিয়েছেন। তিনি লিখছেন, আমি পেশায় একজন ডাক্তার, পেশাগত কারণেই পরিচয়টা গোপন রাখছি। এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ সত্য ঘটনা। এই ঘটনার প্রতিটি অংশ নিজের অভিজ্ঞতা থেকে লেখা এবং বিন্দুমাত্র অতিরঞ্জিত না করেই লেখা। যখনকার ঘটনা শেয়ার করব সেটা 1 বছর আগের। তখন আমার ইন্টার্নশিপ চলে। আমি ঢাকার অদূরে একটি মেডিকেল কলেজ থেকে পাস করেছি। পুরো ঘটনাটা বোঝার জন্য কিছু জিনিসের বিবরণ দেয়া দরকার। ধৈর্য ধরে পড়ার অনুরোধ রইল। ঘটনাটা কবে শুরু হয় সেটা বলা মুশকিল। আমি ছোটবেলা থেকে খুব শান্ত চুপচাপ স্বভাবের, কারোর সাথে ঝগড়া তো দূরের কথা, উঁচু স্বরে কথা পর্যন্ত বলিনি। কিন্তু কয়েক মাস ধরে আমার আচরণে পরিবর্তন আসে। শর্ট টেম্পার্ড হয়ে যাই, ছোট ছোট বিষয় নিয়ে এত বাজেভাবে রিয়্যাক্ট করা শুরু করি যা চোখে পড়ার মতো। সবাই ভাবল তখন আমার ফাইনাল প্রস চলে, আর সেই স্ট্রেসের কারণেই আমার এমন অবস্থা। আমি নিজেও তাই ভেবেছি। কিন্তু প্রস শেষ হল, ইন্টার্নশিপে জয়েন করলাম, তারপরও আমার ইমোশন ইমব্যালেন্সড ছিল। ওই সময় আমি হোস্টেল ছেড়ে একটা ফ্ল্যাটে আসি, একাই থাকতাম। মা বাবা আসতো মাঝে মাঝে, আরও কিছু কারণ ছিল, সব মিলিয়ে এই সিদ্ধান্ত। আমার আচরণের পরিবর্তন দিন দিন বাড়ছিল। এতটা অ্যাগ্রেসিভ ব্যবহার, জিনিসপত্র ভাঙচুর করা, মা বাবার সাথে উঁচু স্বরে কথা বলা, যা আমার মতো মেয়ে করেছে সেটা কল্পনাতীত। আমার মা বাবা এসবে রাগ করার বদলে চিন্তিত হলেন। তারা সিদ্ধান্ত নিলেন আমাকে সাইকিয়াট্রিস্ট দেখাবেন। এই নিয়ে আমার আপত্তি ছিল, কারণ যেহেতু আমি ডাক্তার, আমি সাইকিয়াট্রিক সমস্যায় ভুগছি, এটা জানাজানি হলে আমার ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে। পরে রাজি হলাম, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিলেন। বাবা ঢাকাতেই থাকেন, তবে আমার বাসা থেকে মোটামুটি দূরে। আম্মু গ্রামের বাড়ি থেকে 5-6 দিন পরে আসবে, তারপর তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ঘটনাটি ঘটে এরকম এক সময়। বলা ভালো, প্যারানর্মাল ঘটনাগুলো ঘটা শুরু হয় 27 মে 2025 থেকে। আমি প্রতিদিনকার মতো হসপিটালে যাই সকালে। আমার ডিউটি শেষ হয় দুপুর দুইটায়। বাসায় ফিরি, ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে টেবিলে রাখতে যাই। এমন সময় দেখি টেবিলের ওপর সাদা রঙের পাঁচটি ছোট ছোট পাথর, রত্ন পাথরটাই সুন্দর করে সাজিয়ে টেবিলের এক কোণায় রাখা। এখানে আমার ফ্ল্যাটের একটু বর্ণনা দেওয়া প্রয়োজন। দরজা খুলেই একটি রুম, একটা অ্যাটাচড বাথরুম, একটা বারান্দা, বারান্দার এক পাশে কিচেন, বেডরুম থেকে বারান্দার মাঝে একটা স্লাইডিং ডোর থাই গ্লাসের, ওটি জানালার কাজ করে। এ ব্যতীত আর কোনো জানালা নেই। মোট কথা, একা থাকার জন্য পারফেক্ট। এক কোণায় বেড, বেডের পাশে টেবিল, টেবিল থেকে মেইন ডোর ও স্লাইডিং ডোরের দূরত্ব মোটামুটি 7-8 ফুট। এখন কথা হল, আমি থাই গ্লাসের দরজা সবসময় লক করে বের হই। ওই দিনও লকই ছিল। বাসার কোথাও একটি পাখি ঢোকাও অসম্ভব, আর যদি ধরেও নেই থাই খোলা ছিল তাহলেও টেবিলের নাগাল পাওয়া কিছুতেই সম্ভব নয়। আমি যেহেতু একা থাকতাম, বাসার চাবি অন্য কারো কাছে ছিল না, আর আমার বাসার ঠিকানাও কোনো বন্ধুবান্ধব জানত না। সব রকমের সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে চেষ্টা করেছি নিজের কাছে, কিন্তু ব্যাখ্যা পেলাম না। আমি নিজে এসব প্যারানর্মাল বিষয় নিয়ে চরম অবিশ্বাসী একজন মানুষ, আর ভয়, ওই জিনিসটা আমার রক্তে কোথাও নেই। বিবরণ দিতে গিয়ে অকারণ বাজে কথা বলছি। আবার ঘটনায় ফিরে যাই তো, চকচকে পাঁচটি রূপালী ভাবযুক্ত সাদা পাথর টেবিলের কোণায় সাজানো দেখে ব্যাগটা কাঁধ থেকে নামাতে গিয়েও আবার কাঁধে তুলে নিলাম। তার ফলে ব্যাগের সাথে লেগে একটি পাথর মেঝেতে পড়ে গেল। টেবিলের নিচে মেঝে সম্পূর্ণ পরিষ্কার ছিল, তবুও সেটাকে খুঁজে পেলাম না। তারপর পাথরগুলোকে একপাশে রেখে ওগুলোকে তখনকার মতো আর গুরুত্ব না দিয়ে আমি আমার দৈনন্দিন কাজ করতে শুরু করি। আমার কোনো কাজের লোক ছিল না, কাউকে সন্দেহ করতে পারছি না। যাই হোক, আমি স্বাভাবিকভাবে রান্নাবান্না শেষ করি, তারপর রুম ঝাড়ু দেই, মুছি, ছোট বাসা, সময় নিয়ে এই কাজগুলো করি। উদ্দেশ্য, যে পাথরটি পড়ে গিয়েছে সেটি খোঁজ করা। এতটুকু বাসা কত দূরই বা যেতে পারে, কোন কোনাই বা ঢুকতে পারে? খাটের নিচে, টেবিলের নিচে সব তো ফাঁকা, কোথাও কোনো বাড়তি জিনিস রাখা নেই যে তার কোনায় গিয়ে ঢুকবে। শেষ পর্যন্ত পেলাম না। কাজ শেষে গোসলে ঢুকলাম। বাথরুমের দরজাটা একটু টাইট, ধাক্কা দিয়ে খোলা এবং বন্ধ করতে হয়। যেহেতু আমি একা থাকতাম তাই দরজার ছিটকিনি লাগাইনি, ওভাবেই দরজা বন্ধ করে গোসল করছি। এবার খুলতে হলে নিজের দিকে একটু জোরে টান দিতে হবে, নয়তো বাইরে থেকে ধাক্কা দিতে হবে। হঠাৎ ঠাস করে দরজা খুলে গেল, এতটাই জোরে যে দরজা আমার গায়ের সাথে ধাক্কা খেল। সাধারণ হাওয়ায় এই কাজ হতে পারে না, কারণ বন্ধ ঘরে হাওয়া ঢোকে না। ফিজিক্সের জ্ঞান কাজে লাগাতে পারলাম না কোনোভাবে, কিন্তু আমার এই ঘটনায় বিন্দুমাত্র ভয় লাগল না, বরং হাসি পেল। কি হচ্ছে তাই ভেবে, আমি বরাবরই একটু নির্লিপ্ত স্বভাবের, তাই এই সব কিছু উপেক্ষা করে দুপুরের খাবার খেয়ে ঘুম দিলাম। সন্ধ্যায় এসব নিয়ে গবেষণা করা যাবে এটাই ভাবলাম। সন্ধ্যার দিকে উঠলাম, ফ্রেশ হয়ে এক মগ চা নিয়ে বসলাম। এখন পাথরগুলো নিয়ে একটু রিসার্চ করা যাক। কি করে আসলো এই পাথর সেটা তো ব্যাখ্যাতীত, কিন্তু কি আসলো সেটা তো জানা দরকার। গুগল লেন্স দিয়ে এগুলোর ছবি তুললাম, সার্চ করতেই পেয়ে গেলাম ওগুলো মুনস্টোন, যাকে বলে চন্দ্র পাথর, বেশ দামি। এবার একটু নড়েচড়ে বসলাম, তারপর দেখলাম কারা ব্যবহার করে, কেন করে। এটি শুভ একটি পাথর, কোন রিলেশনশিপ ইমোশনালি ইম্যালেন্সড থাকলে ফিমেল পার্টনার এটি ইউজ করে। বলে রাখা ভালো, আমি অবিবাহিত এবং আমার একটি লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, তবে তাতে কোনো ইম্যালেন্স নাই, ভালোই চলছিল। তবে এটি ব্ল্যাক ম্যাজিকেও ব্যবহার করা হয়, কারো লাইফ কন্ট্রোল করার জন্য। আরও কিছু অদ্ভুত কথা লেখা ছিল, বিশেষ বিশেষ দিনে এই পাথর বেশি অ্যাক্টিভ হয়ে যায়, আর ওই সব দিনগুলোতে এটি বালিশের নিচে রেখে ঘুমালে তৃতীয় জগতের দরজা খুলে যায়। এর মানে কি আমি জানি না, বিশ্বস্ত সোর্স থেকে ইনফোগুলো কালেক্ট করা। এখন আরেকটু খোঁজ করলাম কোন সেই দিন। জ্যোতিষশাস্ত্র মতে শুক্ল ও কৃষ্ণপক্ষের দিন, যেটি মাসে একবার আসে, সাথে সাথে ওই দিনের কি তিথি সার্চ করলাম এবং আমাকে স্তব্ধ করে দিয়ে গুগল জানালো 27 মে 2025, ওই দিনই হল মাসের সেই নির্দিষ্ট দিন শুক্ল ও কৃষ্ণ পক্ষের মিলন তিথি, যেদিন ওই পাথর সর্বোচ্চ অ্যাক্টিভ থাকবে। তারপর আরো জানতে পারি নক্ষত্র তিথি হিসাব অনুযায়ী তান্ত্রিক ধারায় চন্দ্র পাথরের জন্য এই দিন এতটাই বিশেষ যে এমন দিন 2-3 বছরে একবার পাওয়া যায়। আপনারা বিষয়টা নিয়ে সার্চ করলে নিজেরাও দেখতে পারেন। এত সবকিছু দেখে আমি হতবাক হয়ে গেলাম। কি, কেন, কিভাবে, কোনো প্রশ্নটি উত্তর খুঁজে পাচ্ছি না। আমার ভেতরের বিজ্ঞান মনস্ক সত্তাটি হেরে গিয়ে চুপ করেছিল। পাথরগুলোর আসল ছবি ও রেফারেন্স দেয়া হল। সবকিছু আমি বাসায় ফোন দিয়ে জানালাম। মা তো আগে থেকেই চিন্তিত, এখন তো আরো আমাকে কড়া আদেশ দিলেন যে পাথরগুলো যেন আমি বাইরে রেখে শুই। ওগুলো নিজের কাছে রাখার প্রবল ইচ্ছে হচ্ছিল, জানি না কেন। তারপরও বাইরে রাখতে হল, ফেললাম না। পরদিন মা বড় আপু আসলেন, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া হল, কিন্তু এসব কথা বলা হল না। মেডিকেশন শুরু করেছিলাম, তবে তখন সব থেকে দরকার ছিল বড় কোনো আলিম মওলানা ডেকে রুকাইয়া করা। সেটা করা হল। পরদিন মাগরিবের পর আমার প্রথম রুকাইয়া শুরু। হুজুর ভিডিও কলে তেলাওয়াত করছেন, আমি সামনে বসা, আমার কানে ইয়ারবাডস, মোটামুটি হাই ভলিউমে রুকাইয়া তেলাওয়াত শুনছি। আমার একপাশে মা, একপাশে বড় আপু। রুকাইয়া শুরুর 2-3 মিনিটের মধ্যেই আমি নিজেকে সহ সবাইকে অবাক করে দিয়ে মাথা ঘুরে পড়ে যাই। অচৈতন্য নয়, অর্ধ চৈতন্য অবস্থা। তারপর কোন রকমে মায়ের কোলে আধ শোয়া হয়ে রুকাইয়া শোনা শেষ করি। হুজুর সবকিছু অ্যানালাইসিস করে বললেন, এটা ব্ল্যাক ম্যাজিক, বাট কে করে থাকতে পারে সে বিষয়ে বলা যাচ্ছে না। পাথরগুলো জিন রেখে গেছে সেটা নাকি শিওর, কারণ ওখানে কোনো মানুষের পক্ষে আসা সম্ভব ছিল না। কিন্তু এটা কোনো মানুষ জিন চালনা করে করতে পারে, অথবা জিন নিজে থেকেই রেখে গিয়েছে। উদ্দেশ্য, সে তো চন্দ্রপাথর প্রমাণ। মুনস্টোন হল ভালোবাসার প্রতীক, একে স্টোন অফ লাভ বলে। মানুষ প্রেমিকাকে উপহার দেয়, তাহলে বোঝাই যাচ্ছে এখানে একটি ভালোবাসার কাহিনী আছে। এখন প্রশ্ন হল কে? আমার প্রেমিক যিনি, ওনার সাথে আমার কোনো ঝামেলা নেই। তখন কিছুদিন পর বিয়ে করব, সবকিছু ঠিকঠাক, তাই সে সন্দেহের লিস্টের বাইরে চলে গেল, কারণ কোনো মোটিভ ছিল না। অন্য কোনো মানুষ নাকি জিন, ভাবতেই কেমন যেন অদ্ভুত লাগছিল। কিন্তু তখন প্রতিটা সেকেন্ড যে কিভাবে গিয়েছে সেটা আমি আর আমার পরিবার জানি। মূলত এই কালো জাদুর জন্যই আমার আচরণের পরিবর্তন ঘটেছিল। এটা নাকি মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে এবং আস্তে আস্তে জীবন ধ্বংস করে দেয়। ওই দিন থেকে আমার জীবন সম্পূর্ণ বদলে গেল। সেদিন রাতে ঘুমাই, আমার রুম যেহেতু একটি, তাই তিনজনই এক রুমে শুই। আমি আপু ফ্লোরে ম্যাট্রেস বিছিয়ে শুই, মা পাশের খাটে শোয়। রাতে শুরু হয় অদ্ভুত কাণ্ড। প্রথমে রাত আনুমানিক 1:30টার দিকে বড় আপু দেখে আমার পা যেখানে ওই বরাবর কেউ একজন লাল কালো চেক চাদর আপাদ মস্তক জড়িয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ডিম লাইটের আলোতে দেখতে পেল সে। আপু ভাবল আমি হয়তো কোনো কারণে উঠেছি। পাশে তাকাতেই দেখে আমি অঘরে ঘুমাচ্ছি, আর ছায়ামূর্তি আমার পায়ের কাছে দাঁড়িয়ে আমাকে দেখছে। 4-5 সেকেন্ডের মধ্যে পুরো বিষয়টি ঘটে এবং যথারীতি তাকে আর দেখা যায় না। পলক পড়তেই উধাও, এই কথা বড় আপু পরদিন সকালে জানিয়েছিল আমাদের। ওই জিনিস দেখার সাথে সাথে আপু আমাকে জাগিয়ে আম্মুর কাছে খাটে ঘুমানোর জন্য বলল। আমি ঘুম চোখে তর্ক না করে মার কাছে গিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। তার কিছুক্ষণ পরেই আমি স্বপ্ন দেখি, একটা ঘাসে ঢাকা মাঠ, তাতে আমি উপুর হয়ে শুয়ে আছি, দুই হাত ভাঁজ করে তাতে নিজের মাথা এলিয়ে দিয়েছি, আর পিঠে মাথা রেখে বিপরীত দিকে পা দিয়ে চিত হয়ে আমার সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে শুয়ে আছে একজন। পরনে তার লাল টি শার্ট আর ব্লু জিন্স। বেশ একটা অদ্ভুত দৃশ্য। আমি আমার পিঠে তার মাথার ভার অনুভব করছি, সাথে ছোট চুলের একটা গা ঘিনঘিনে অনুভূতি। চট করে আমার চোখ খুলে গেল, জেগে অনুভব করি আমি স্বপ্নের মতোই উপুর হয়ে শুয়ে আছি, আর পিঠে এখনো সেই একই অনুভূতি। তবে আমার সবকটি ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে, নড়তে যেন ভুলে গেছি। মাকে ডাকতে যাব তখন টের পাই পিঠ থেকে ভারটা সরে গিয়েছে, তার বদলে একটি হাত সর্পিল গতিতে আমার ঘাড় পর্যন্ত উঠে গেল। এবার আমি চিৎকার দিলাম, এই প্রথম আমার ভয় লাগল। এক লাফে সোজা হয়ে বসলাম, দেখি মা পাশে নেই। চিৎকার শুনে ওয়াশরুম থেকে মা তড়ি ঘড়ি করে বের হয়ে এলো, ততক্ষণে আপুও উঠে বসেছে। মাকে বললাম, পানি খেলাম। তার কিছুক্ষণ পরে আমি আবার শুয়ে পড়লাম। এবার আম্মু বড় আপু শুলেন না, তারা ঠিক করলেন জেগে থাকবেন। আমি সাথে সাথেই আবার গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলাম। স্বপ্নে নাকি প্রচুর কথা বলছিলাম আমি। রাত আনুমানিক 3টা থেকে 3:30টার দিকে আম্মু দেখতে পায় অদৃশ্য কেউ আমার একটা পা ধরে টেনে বালিশ থেকে মাথা নামিয়ে ফেলেছে। ঝটকা খেয়ে আমিও উঠে পড়ি, ভয়ে কুঁকড়ে গিয়েছি আমি। পার সোজা করতে সাহস পাচ্ছিলাম না, এই বুঝি পা টানতে টানতে অদৃশ্য কোনো জগতে আমাকে নিয়ে যাবে। মা আমাকে ধরে দোয়া পড়তে থাকে। ওই দিন যে আমার কি হয়েছিল জানি না, এত কিছুর পরও ঘুমের জন্য পাগল হয়ে যাচ্ছিলাম, যেন স্বপ্নগুলো আমাকে ডাকছে। আর কিছুক্ষণ পরে বড় আপু দেখতে পায় হাত ধরে অদৃশ্য শক্তি টান দিয়ে জায়গা থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে দিয়েছে। আমি আবারও ধর মরিয়ে উঠলাম। এবার আমার কান্না পেয়ে গেল, কি হচ্ছে সব আমার সাথে। বাকি রাতটা এভাবেই কাটল আতঙ্কে। বাবাকে জানানো হল, তারপর তারা আমাকে রুকাইয়া সেন্টারে নিয়ে গেলেন, যে হুজুর আগের রাতে ভিডিও কলে রুকাইয়া করেছিলেন ওনার কাছে। সামনাসামনি দেখলে সমস্যার সমাধান হবে, সেই উদ্দেশ্যে গেলাম। রুকাইয়া পড়া শুরু হল বড় সাউন্ড সিস্টেমে, একদম লাউডলি। এতদিন যে সোশ্যাল মিডিয়াতে র্যান্ডম জিনে ধরা রোগীর ভিডিও দেখে হাসতাম আর বলতাম সব ভাঁওতাবাজি অথবা সিজোফ্রেনিয়ার রোগী, এবার সেই দশা আমারও হল। রুমে হুজুর ছিলেন, মা বাবা ছিলেন, আমি বসেছিলাম। তো কুরআন তেলাওয়াত শুরুর কিছুক্ষণের মধ্যেই আমি অনুভব করি আমার শরীরের প্রতিটি স্থানের মাংস পেশি কাঁপছে। সেটা প্রথমে হালকা এবং তেলাওয়াতের গতি বাড়ার সাথে সাথে সমানুপাতিক হারে বাড়ছে। হাত, বাহু, উরু, পিঠ সব জায়গায়। এটা যে আমি অনুভব করছি তাই নয়, বাইরে থেকে সবাই সেই কম্পন অনুভব করছে। আমি নিজে ডাক্তার, বিভিন্ন কারণে এটা হতে পারে জানি, কিন্তু এখানে তো আমার মেডিকেল জ্ঞানের হিসাব মিলছে না। যেটা তেলাওয়াতের সাথে সাথে শুরু হয় এবং তেলাওয়াত থামলে থেমে যায়। হুজুর জানিয়েছিলেন সূর্যে জিন যখন প্রবেশ করে তখন এরকম হয়, এর সত্যতা কতটুকু আমার জানা নেই। তবে আমি যেটা অনুভব করেছি সেটা তো সত্য, যার সাক্ষী আমার পরিবার এবং আমি নিজে। তেলাওয়াত আনুমানিক 15-16 মিনিট হওয়ার পর আমি অনুভব করি আমি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছি। আমার সত্তাটা যেন ডুবে যাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, প্রাণপণে প্রতিটি আয়াতের দিকে মনোযোগ দেবার চেষ্টা করছি, নিজেকে ধরে রাখতে পারলাম না, হারিয়ে গেলাম কোথায় যেন। অনুভূতিটা ঠিক বোঝাতে পারবো না, যেন আমি আছি কিন্তু কথা বলার বা কিছু করার ক্ষমতা নেই, শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই। হঠাৎ বিশ্রী শব্দ করে আমি হেসে উঠলাম। আমি চাচ্ছি না হাসতে, অথচ কেউ যেন আমার মুখ থেকে আমাকে জোর করে হাসাচ্ছে। এরকম অট্টহাসি কোনো সুস্থ মানুষের হতে পারে না, মানসিক বিকারগ্রস্ত মানুষের অথবা কোনো খুনি যেন এই মাত্র খুন করে আদিম উল্লাসে মেতে উঠেছে এরকম হাসি। থামার কোনো নাম নেই, আমি নিজেই থামতে পারছি না। অনেক সময় বেশি কাশি হলে যেরকম কাশি আসছে তো আসছেই, থামানো যায় না, এরকম হয়। বাজে উদাহরণ দিলাম বোধহয়, যাকে 3-4 মিনিট চলল এই হাসির স্থায়িত্বকাল। তারপর হুজুর স্প্রে দিয়ে একটা দম করা পানি ছিটিয়ে দিলেন মুখে, কিভাবে যেন হাসির দমকও কমে গেল। তারপর সবকিছু চুপচাপ বসে রুকাইয়া শুনছিলাম। হঠাৎ মনে হল রাজ্যের যত কষ্ট আছে সব আমার উপর ভর করল। এত কষ্ট জীবনে কোনো কিছুতেই আমি কোনোদিন অনুভব করিনি। এবার শুরু হল কান্না, মরা কান্না যাকে বলে। নিঃশব্দে চোখ যেন কোনো সমুদ্রের সাথে মিশে গিয়েছে, আমার কোলের ওপর যেন একমগ পানি ঢেলে দিয়েছে, এইভাবে ভিজে গেল আমার জামার অংশ। যেহেতু আমি মাথা নিচু করে কাঁদছিলাম, একটুও বাড়িয়ে বলছি না, সত্যি এমনটাই হয়েছিল। মনে হচ্ছে খুব আপন কেউ আছে যাকে আমার থেকে দূরে সরিয়ে দেয়া হচ্ছে। আমি বুঝতে পারছিলাম এই অনুভূতির উৎপত্তি কোথায়। এত কান্না আপন কেউ মারা গেলেও হয়তো কেউ করে না। তেলাওয়াত থামিয়ে আমাকে অবাক করে দিয়ে হুজুর জিজ্ঞেস করলেন, কি
খুব কাছের কিছু হারিয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে?
আমি বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম তাঁর দিকে। সত্যিই তাই, সেদিনের মতো রুকাইয়া সেশন শেষ হল। আমার পাওয়া চারটি পাথর হুজুর আমাদের সামনে গিয়ে একটা তরলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে টয়লেটে ফ্ল্যাশ করে দিলেন। সব দেখে শুনে উনি বললেন, আমার উপর নাকি ভয়ঙ্কর কালো জাদু হয়েছে, মানুষ জিন যে কেউই করতে পারে। এটা সম্পূর্ণ ঠিক করতে হলে আমাকে আইসোলেশনে যেতে হবে, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর রুকাইয়া শুনতে হবে, প্রতিটি রুকাইয়ার ডিউরেশন এক ঘন্টা বা তার বেশি, এবং এটা শোনার সময় আমার একা থাকা যাবে না, কারণ অলরেডি সবাই দেখেছে রুকাইয়ার প্রভাব কেমন করে আমার ওপর পড়ে। আরো কিছু আমল করতে হবে, এটি 41 দিন করতে হবে নিয়ম মেনে, এবং এই চিকিৎসা চলাকালীন সময়ে আমার সমস্ত দৈনন্দিন ছোট বড় যে কোনো হারাম কাজ এড়িয়ে চলতে হবে, নয়তো সুস্থতা আসবে না। ফুসফুস ক্যান্সারের রোগী যদি ধূমপান ত্যাগ না করে, যতই ওষুধ খাক না কেন, মৃত্যুর দিন ঘনিয়ে আসবে। তো কথা দাঁড়ালো এই যে, দিনে 5-6 ঘন্টা রুকাইয়া শুনে এত কিছু মেইনটেইন করে আমার ইন্টার্নশিপ চলমান রাখা সম্ভব ছিল না, তাই বাসার সবাই সিদ্ধান্ত নিলেন আমাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে, মায়ের কাছে থাকব, ইন্টার্নশিপ হোল্ড করে রাখতে হবে যে কোনো কারণ দেখিয়ে। স্বাভাবিকভাবেই প্রথমে আমি একদম রাজি হইনি, পরে আমাকে একরকম জোর করেই বাড়ি নিয়ে যাওয়া হল। হসপিটাল থেকে 1.5 মাসের অফিসিয়াল লিভ নিলাম, তারপর শুরু হল 41 দিনের ভয়ানক জার্নি। দিনগুলো যেন ঘোরের মধ্যে যেতে থাকে, কি দিন কি রাত কিছুই জানি না, খালি কতক্ষণ পরপর দেখি রুকাইয়া শোনার সময় হয়ে গেছে। ফোন ব্যবহার বাদ, বাসার লোক ব্যতীত অন্য কারো সাথে যোগাযোগ করা বাদ, শুধু খাওয়া ঘুম ইবাদত। কতক্ষণ পরপর কি যেন হয় কিছু মনে থাকে না। মেডিকেলের ভাষায় আমার এটাকে বলতে পারি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার অথবা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, যেখানে মানুষ তার নিজের মতো আচরণ করে না। আর যদি প্যারানর্মাল ভাষায় বলি তাহলে বলব পজেশন। যেটাই হোক, হবে কিছু একটা। রুকাইয়া চলাকালীন সময় নাকি কখনো আগের মতো হাসতাম, কখনো কাঁদতাম, কখনো বা জোরে জোরে চিৎকার করতাম, এসব কিছুই 5 মিনিট পরে আমার মনে থাকত না। পাশে 2-3 জন বসে থাকতে হতো। যখন আমি কোনো এয়ারবার্স লাগিয়ে রুকাইয়া শুনতাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যাই হয়ে যাক, সময় নষ্ট করে যখন বাড়িতে এসেছি সব নিয়ম মানব, দেখি না কি হয়। তাই আমি নিজের সেন্সে থাকি বা না থাকি, আমার ষষ্ঠ ইন্দ্রিয় সবসময় সজাগ ছিল, তাই আমি সকল আমল ঠিকঠাক করা শুরু করেছিলাম। এরপর যেগুলো বলবো তার অধিকাংশ আমার স্মৃতিতে নেই, মা বাবা বড় আপু এদের মুখ থেকে শোনা। বড় আপু ভিডিও রেকর্ড করে রেখেছিলেন আমার অদ্ভুত আচরণের, পরে আমাকে দেখানোর জন্য, পরে যদিও ওগুলো ডিলিট করে দেয়া হয়। এরকম এক রাতে ইশার নামাজের পর রুকাইয়া শুনছি, ওই দিন চুপচাপই ছিলাম, আম্মু আপু আমার পাশে, ইশার নামাজের পর রুকাইয়াটা শুনতাম। সেটা ছিল পেটের জাদু নষ্টের রুকাইয়া। রুকাইয়ার অনেক রকম ভাগ আছে, আগে জানতাম না, ওষুধের মতো, এক এক রোগের এক এক ওষুধ। বাস্তব বা স্বপ্নের মাধ্যমে জাদুযুক্ত কিছু যদি খাওয়ানো হয়, এই জাতীয় ব্ল্যাক ম্যাজিকের জন্যই এটি। হুজুর আগেই মাকে বলেছিলেন এই রুকাইয়াটি শোনার সময় বমি বমি ভাব হতে পারে, যদি আমি কিছুই জানতাম না, জানার অবস্থায় ছিলাম না। সত্যি সত্যি আমার বমি শুরু হল। আমি বমি করছি, মায়ের দিকে তাকিয়ে বিকৃতভাবে হাসছি, দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, মুখ চোখ লাল হয়ে গিয়েছে, চোখে মুখে কষ্টের ছাপ ছিল প্রবল। আমার প্রতিটি সত্তা যন্ত্রণায় আর্তনাদ করে উঠেছে। ওদিকে আমি বমি করার ফাঁকে ফাঁকে বৈশাচিক ভঙ্গিতে হাসছি, বড় বড় রক্তের চাকা পড়ছিল সেদিন বমির সাথে, তারপরেই আমি জ্ঞান হারাই। এটি ছিল
প্রথম 6-7 দিনের মধ্যে। তারপর শুরু হলো নতুন সমস্যা, আমি বরাবর একা ঘুমিয়ে অভ্যস্ত, তাই স্বভাবতই কাউকে সাথে নিয়ে ঘুমানোর জন্য আমি রাজি ছিলাম না। প্রথম কিছুদিন নির্বিঘ্নেই কাটল, কুরআন তেলাওয়াত ছেড়ে রাখা হতো ফোনে। একদিন রাতে লোডশেডিং হয়, চারিদিকে শুনশান নীরবতা। আমার মা পাশের রুম থেকে শুনতে পায় আমার রুম থেকে একটি পুরুষালী আওয়াজ ভেসে আসছে, টুকরো টুকরো কথা, পুরোটা স্পষ্ট বোঝা যাচ্ছে না।
হ্যাঁ চলো, হ্যাঁ আসো।
মা ভাবলেন আমি ফোনে কথা বলছি কিনা, পরে আপুকে ডাক দিলেন। ফোন থেকে ভেসে আসা কথা আর বাস্তবের কথার মধ্যকার পার্থক্য বুঝতে বেগ পাওয়ার কথা না, তাই দুজনে সন্তর্পণে আমার রুমের দরজার বাইরে দাঁড়ালেন আর নিশ্চিত হওয়ার চেষ্টা করলেন। দরজা ভেজানো ছিল, হ্যাঁ ঠিক তাই, কথা আমার রুম থেকেই আসছে। তারা হুট করে রুমে ঢুকে বাতি জ্বালিয়ে দিলেন। কোথায় কি, আমি অঘরে ঘুমাচ্ছি, কিছু নেই, কোথাও কেউ নেই, কথাও বন্ধ হয়ে গেল। পরদিন থেকে আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে আর একা থাকতে দেয়া হল না, তাতেও বোধহয় খুব একটা লাভ হল না, কারণ তখন থেকে রাতভর আমি একাই কথা বলতে শুরু করলাম, যেন ফোনে কথা বলছি, দুজনের সংলাপ। কিছুক্ষণ দোয়া পড়ে ঝাড়ফুঁক করলে চুপচাপ থাকতাম, আবার শুরু হতো, এবং সকালে উঠে পাওয়া যেত হাত পা গালে আঁচড়ের লম্বা লম্বা দাগ। এমনও হয়েছে সবাই না ঘুমিয়ে পালাক্রমে আমাকে পাহারা দিয়েছে, কিন্তু তাও একটা না একটা দাগ অবশ্যই যুক্ত হতো। প্রায় সময় আমার মনে হতো আমার পায়ের পাতায় কে যেন আলতো করে টাচ করছে, অনুভূতিটা এতটা বাস্তব আমি ভয়ে পা সোজা করতাম না, এমন মনে হতো সুযোগ পেলেই কেউ এই কাজটি করছে। আমার কখনো মনে হতো কেউ সূচ দিয়ে আমার গায়ে খোঁচা দিচ্ছে, হয়তো সবার সাথে বসে আছি এর মধ্যে খোঁচাটা টের পেলাম, অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো নিজের অজান্তেই, এবং সাথে সাথেই সেই সূচ গেঁথে গেলে যেরকম দাগ দেখা যায় সেরকম চিহ্ন ফুটে উঠত, হাত পা বাহু গাল ঠোঁটের ওপরে ভাগ, কখনো কখনো পিঠ, এগুলো ছিল সব সময়ের জন্য আক্রান্ত জায়গা। প্রায় সময়ই আমি উল্টো পাল্টা কথা বলতাম যেটা আমি নর্মালি বলি না, যেমন রাত 12:30টায় আমি দুধ চা খাওয়ার জন্য বায়না করি, উল্লেখ্য আমি জীবনেও এই ধরনের কিছু খাই না, আমার পছন্দ নয়, কেউ অফার করলেও খাই না। আমি হাতে মেহেদি পরার জন্য বায়না করি, আমি কখনো হাতে মেহেদি পরি না, ঈদ বিয়ে কোনো অকেশনেই না, এটাও আমার পছন্দ নয়। আমার হাতে লাস্ট কবে আমি মেহেদি দিয়েছি কেউ বলতে পারবে না, ব্যাপারটা সত্যিই কৃপি হয়ে যায়। বাসায় নতুন জামা কাপড় পরাও আমার কোনো কালেই পছন্দ নয়, কিন্তু আমি শুধু নতুন জামা কাপড় পরে বসে থাকতে চাইতাম। হুজুর ওই 41 দিন আমার জন্য সকল সাজ সজ্জা সব নিষেধ করে দিয়েছিলেন, এটা আমি জানতাম না। আরেকটা পরিবর্তন ছিল, সেটা হল বেড়াল ভয় পেতে শুরু করি। আমি সবসময় বেড়াল পছন্দ করি, ছোটবেলা থেকে বেড়াল পুষি, আমাকে ক্যাটস মম বলা যায়। বাড়ি আসার পর থেকে আমি ভয়ঙ্কর ভাবে বেড়াল ভয় পেতে থাকি। একদিন বাবা আমার সামনে আমারই পোষা বেড়াল জেসিকে ধরলেন, বললেন, দেখো মা, জেসি তো তোমারই বেড়াল, ওকে ভয় পাচ্ছ কেন, কোলে নাও একটু। এই বলে ওকে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমার মনে হল আমাকে যেন কেউ হাত পা বেঁধে বাঘের সামনে ফেলে দিল। এভাবেই ভয়ের চোখ মুখ বিকৃত হয়ে গেল, চেয়ারে বসে খাচ্ছিলাম, চেয়ার থেকে মেঝেতে পড়ে গেলাম। তারপর পায়ে না হেঁটে কোনো রকমে চার পায়ে প্রাণীর মতন হামাগুড়ি দিতে দিতে দৌড়ে পালিয়েছিলাম। কি বর্ণ শুনে দৃশ্যটা কল্পনা করে হাসি পাচ্ছে না, কিন্তু বাবা কেঁদে দিয়েছিলেন তখন ওই দৃশ্য দেখে। জিন ভূত জাদু এসবের সাথে বেড়ালের কি সম্পর্ক আমি জানি না, কেউ জেনে থাকলে জানাবেন। এই সময়টা জুড়ে আমি যখন তখন অসংলগ্ন কথা বলতাম, আমার ঠোঁট কালো হয়ে যেত এবং চোখ মরা মাছের মতো ঘোলাটে হয়ে যেত। তাই প্রথম কিছুদিন যাবার পরেই বাসার সবাই বুঝতে পারে যে এখন আমার মধ্যে সমস্যা শুরু হচ্ছে, অশুভ শক্তি আমার উপরে প্রভাব ফেলছে। এই সময়টা তারা লাউডলি কুরআন তেলাওয়াত চালিয়ে দিত বা পাশে বসে দোয়া দরুদ পড়ত। কিছু সময় পার হবার পর চোখ মুখ স্বাভাবিক হয়ে যেত। প্রথম দিনগুলোতে আঁচড় শুধু রাতেই হতো, তারপর সেই অশুভ শক্তি রাত দিন কোনো কিছুরই তোয়াক্কা করত না, যখন তখন যেখানে সেখানে একা বা মানুষের মাঝে আমার শরীরে আঁচলের দাগ ফুটে উঠত। সবাই অবাক চোখে দেখত। সারা জীবন বিজ্ঞান মনস্ক সবকিছুতে বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে বেড়ানো মেয়েটির বিজ্ঞানকে ধুলোয় মিলিয়ে দিয়ে আপনা থেকেই কেমন আঁচলের দাগগুলো ফুটে উঠছে শরীরে। এক এক সময় নিজেকে এতটা অসহায় লাগত, আমার মনে হতো আমার এই অসহায় মুখ কেউ খুব কাছ থেকে লুকিয়ে দেখছে, অথবা দূর থেকে আর বলছে আমি জিতে গেছি। আমি নিজেকে শক্ত করে নিতাম, না ভেঙে পড়লে চলবে না, আমাকে ঠিক হতে হবে। 41 দিন শেষ হতে আমি একটু একটু করে ঠিক হতে লাগলাম, আর এই পুরো সময়টাতে এত নাটকীয়তা হয়েছে যে শেষটা খুব সাধারণ ছিল। শেষের দিন আমি খুব কেঁদেছিলাম, জানি না কেন, সারাদিন ধরে কেঁদেছিলাম। বাসার সবার মন খারাপ হয়ে গিয়েছিল, হয়তো ভেবেছিল আমি আর ঠিক হব না, কিন্তু আল্লাহর অশেষ সহমতে ঠিক হয়ে গেলাম। যত রকম অস্বাভাবিকতা ছিল সব চলে গেল। আমি ঢাকা ফিরে এলাম, আগের ফ্ল্যাট ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠলাম সবার অনুরোধে, কারণ তারা আমাকে একা রাখতে ভয় পাচ্ছিল। সেখানে একজন ফ্ল্যাটমেট ছিল, আমি আমার ইন্টার্নশিপ পুনরায় জয়েন করলাম। স্বাভাবিক জীবন ফিরে এল। এখন আমি ফরিদপুরে একটি প্রাইভেট হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি, এখন আবার একা থাকি। এই সম্পূর্ণ সময়টা আমাকে সীমাহীন সাপোর্ট দেওয়ার জন্য, আমাকে ছোট্ট শিশুর মতো আগলে রাখার জন্য, আমার অদ্ভুত সব আচরণ সহ্য করার জন্য মা, বাবা, বড় আপু, মেজ ভাবি, কাকিরা, আমার ছোট ভাই, তোমাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসি তোমাদের। ও, এই পুরো জার্নির শুরু থেকে আরেকটি জিনিস বাদ পড়েছে, সেটি হল স্বপ্ন। ওই 41 দিনের শুরুর দিন থেকে আমি একটি স্বপ্ন দেখতাম, প্রায় দুই একদিন পর পরই দেখতাম। একটা বাড়ি, একলা একটা বাড়ি, একতলা, কাঠের, তাতে সাদা রং করা। সময়টা হয়তো ভোরবেলা অথবা সন্ধেবেলা, আবছা আলো, তবে অন্ধকারের আধিপত্যই যেন বেশি। সামনের বারান্দায় একটা হ্যারিকেন ঝুলছে, টিম টিম করে জ্বলছে, আর কোনো আলোর উৎস নেই। সেই বাড়িটার চারপাশে গোড়ালি সমান পানি, আর কিছু দেখা যাচ্ছে না। ওই বাড়িটির ভেতর থেকে একজন আমাকে ডাকছে, তার হাতে একটি চন্দ্র পাথর। সে ডেকেই যাচ্ছে, নাম ধরে ডাকছে, অনুরোধের সেই সুর সাথে হালকা আধিপত্য বিরাজমান। তার সাথে দুটো বাচ্চা, একজন 3-4 বছরের আর একজন 6-7 বছরের। বাচ্চাদের মাথার চুল কোঁকড়ানো কান পর্যন্ত, ওরা ফুঁপিয়ে কাঁদছে, আর ওদের কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কষ্ট যেন গলা বন্ধ হয়ে আসছে। আমার মনে হচ্ছে ওদের কাছে আমাকে যেতেই হবে, নয়তো আমার জীবন বৃথা। এত বাস্তব সেই অনুভূতি, দিন যত যায় পানির পরিমাণ একটু একটু করে বাড়ে। এরকম 41 দিনের শেষের দিকে বাড়িটা পানিতে তলিয়ে গিয়েছিল, বন্যায় প্লাবিত বাড়ির মতো। তখন সে আর ডাকেনি। এই পুরো সময়টার 80% আমার স্মৃতিতে নেই, কিন্তু এই স্বপ্নটি স্মৃতি থেকে হারিয়ে যায়নি। এই এখন এই মুহূর্তে ওদের বর্ণনা লিখতে গিয়ে আমার কান্না পাচ্ছে ভীষণ। সাহিত্যিকরা এত সঠিক বর্ণনা কি করে দেয় জানি না, সত্যি সত্যি মনে হচ্ছে আমার গলার কাছে দলা পাকিয়ে উঠছে কষ্টটা। এখনো মাঝে মধ্যে মনে হয় পায়ের পাতাকেও আলতো করে ছুঁয়ে দিচ্ছে, ভয় লাগছে না। কাউকে আর কিছু বলি না, হয়তো এখনো অন্ধকারের একটি টুকরো রয়ে গেছে আমার ভেতরে, হয়তো আমি নিজেই তাকে ফেলতে চাই না। ঘটনাটি এভাবেই শেষ করেছেন তিনি। অসম্ভব অন্যরকম একটা ঘটনা, এবং তিনি নিজে যেহেতু একজন ডাক্তার, তিনি সায়েন্স দিয়ে কোনোভাবেই এই প্যারানর্মাল ব্যাপারগুলোকে ব্যাখ্যা করতে পারেন। জিনিসগুলোকে মানিয়ে নেওয়া অনেক কঠিন ছিল এবং তিনি যে জীবনের মধ্যে দিয়ে গেছেন, যে সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন, সেটা তাঁর জন্য খুবই 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 ডিফিকাল্ট হওয়ার কথা। আপনি যে সুস্থ হয়েছেন এটাই বড় কথা, আর সুস্থ থাকবেন সেই প্রার্থনাই করি। যারা এতক্ষণ পর্যন্ত এই ঘটনাটি শুনলেন, যদি ভালো লাগে শেয়ার করুন সবার সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
জল কেন, কিসের কষ্ট তোর, কি হয়েছে?
উত্তরে আমজাদ মিয়া বললেন,
কি বলবো মা, আমার মেয়েটির কপাল পোড়া। আমার মেয়েটি অনেক গরিব, টাকা পয়সা লেনদেনের ঝামেলার জন্য তাকে দাওয়াত দেয়নি শ্বশুর বাড়ির লোকজন। আমার মেয়ের দুটি সন্তান রয়েছে ছোট ছোট, বাসার পাশেই সারাদিন ছিল, খেলাধুলা করেছে সারাদিন, বিয়ের দিন সবাই ভালো ভালো খাবার খেল, আর ওদেরকে দাওয়াত দিল না।
এই বলে আমজাদ মিয়া কান্না শুরু করে দিল। সব শোনার পরে বৃদ্ধা মহিলাটি বলল,
আমজাদ তুই আমাকে মা বলে ডেকেছিস।
এই বলে হাতে একটু মাটি নিয়ে বলল,
যা দিলাম সব তছনছ করে, এখন কই যাবি?
উত্তরে আমজাদ মিয়া বলল,
আমার বাসা খুলনায়, আমি চলে যাচ্ছি।
তখন বৃদ্ধা মহিলাটি আমজাদ মিয়াকে বলল,
চোখ বন্ধ কর।
আমজাদ মিয়া অনুভব করছে প্রচুর বাতাস, মনে হচ্ছে যেন সব ভেঙে চুরে যাচ্ছে। হঠাৎ আমজাদ মিয়া চোখ খুলে দেখে সে তার বাসায় শুয়ে আছে, অর্থাৎ খুলনায় চলে এসেছেন তিনি। আমজাদ মিয়া হতবাক, চিৎকার করে তিনি সেই বৃদ্ধা মহিলাকে ডাকছেন, কেউ নেই। এদিকে আমজাদ মিয়ার স্ত্রী তখনও বরিশালে অবস্থান করছেন বিয়ে বাড়িতে। এভাবে কেটে গেল 10টি দিন। তারপর আমার নানি অর্থাৎ আমজাদ মিয়ার স্ত্রী খুলনায় চলে আসলেন। আমার নানা দেখলেন তাঁর চোখে মুখে বিষণ্নতার ছাপ। আমজাদ মিয়া প্রশ্ন করলেন,
কি হয়েছে, চেহারা ছবির এই অবস্থা কেন?
আমার নানি বর্ণনা করা শুরু করলেন এক ভয়ঙ্কর ঘটনা।
তুমি যখন ওই বাসা থেকে রাগ করে বেরিয়ে আসো, ওই রাত্রেই বিবাহিত পরিবারটি হঠাৎ আগুনে দাও দাও করে জ্বলে উঠল। পাশেই ছিল বিশাল পুকুর, সেখান থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করা হল। যত পানি দেয়া হচ্ছে ততই আগুনের তীব্রতা বাড়ছে। বিবাহিত দুইজন, বর এবং স্ত্রী, দুজনেই পুড়ে মারা যায় সেই আগুনে। কেউ জানে না কোথা থেকে সেই আগুন আসলো। পরিবারের শোকের ছায়া পড়ে গেল। পরদিন দাফন কাফন শেষ করে সবাই বাড়ি চলে আসলো। এরপর শুরু হয় অদ্ভুত ঘটনা। সেই দিন মাঝরাতে হঠাৎ করে শুনতে পায় নূপুর পরিহিত কেউ ঝনঝন করে হাঁটছে, বাড়ির চারপাশ দিয়ে শব্দটা ঘুরে বেড়াচ্ছে, ধীরে ধীরে বাঁশ বাগানের দিকে চলে যাচ্ছে। ওই বাড়ির পেছনে একটি পুকুর এবং তার পাশেই ছিল একটা বাঁশ বাগান। ওই বাঁশের তিনটা কোপের শব্দ আসলো। সেই বাঁশ বাগানের দিকে সবাই ছুটে গেল এবং বাঁশের ওপর তিনটা কোপের দাগ দেখল সবাই। ভাবল স্বাভাবিক সবকিছু, সবাই ঘুমিয়ে পড়ল। পরদিন ওই বাসা থেকে বিয়েতে আসা তিনজন ব্যক্তি উধাও হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ পাওয়া গেল ওই বাঁশ ঝাড়ের ওপরে। আবার পরের দিন রাতের ঘটনা, হঠাৎ মাঝরাতে রাজহাঁসের একটা শব্দ ভেসে উঠল। আশ্চর্যের বিষয় হল ওই বাড়ির আশেপাশে কোনো হাঁস ছিল না। আমি দরজা খুললাম এবং হাতে টর্চ লাইট নিয়ে বের হলাম। শব্দটা পুকুরের ওই দিক থেকে আসছে। আমি টর্চ লাইটটা পুকুরের ওই পারে ধরতেই আলোটা কেন যেন বাধা পাচ্ছিল, কোনো মতেই পুকুরের ওপরে যাচ্ছিল না। অথচ ওই লাইটের এত পাওয়ার যে লাইটের আলো মাইলকে মাইল চলে যায়। পরদিন সকালে পাশের একটা মসজিদের ইমামকে সকল ঘটনা বলা হয়। তাকে ডেকে নিয়ে আসা হয় ওই বাড়িতে। ইমাম সাহেব বাড়ির চারপাশে হাঁটাহাঁটি করলেন এবং ওই পুকুর পাড়ের ওই বাঁশ বাগানের দিকে যখনই পা বাড়াতে গেলেন, হঠাৎ চিৎকার করে উঠলেন। দৌড়াতে দৌড়াতে সেই বাসা ত্যাগ করলেন। বাসার লোকজন আরো বেশি ভয় পেয়ে যায়। এরপরে ইমামকে জিজ্ঞাসা করা হয় তিনি কেন চিৎকার করে উঠলেন। ইমাম সাহেব কোনো জবাব দিলেন না, শুধু এইটুকু বললেন, খুব খারাপ জিনিস আছে ওই দিকটায়। বাঁশ বাগানের দিকে সবাইকে যেতে নিষেধ করলেন তিনি, আর এই কাজ ওনার দ্বারা সম্ভব না সেটাও জানিয়ে দিলেন। এগুলো বলতে বলতেই আমজাদ মিয়ার স্ত্রী কেঁদে উঠল। আমজাদ মিয়ার বুঝতে বাকি রইল না আসল ঘটনা কি ঘটেছে। আমজাদ মিয়া অনেক অনুতপ্ত হলেন, কান্নাকাটি শুরু করলেন। সেদিন রাতে আমজাদ মিয়াকে স্বপ্নে দেখা দিল সেই বৃদ্ধা নারী। আমজাদ মিয়াকে বলল, কি হয়েছে, এত কাঁদছিস কেন? এগুলো তো তোকে খুশি করতেই করেছি।
স্বপ্নেই আমজাদ মিয়া উত্তর দিল,
আমি তো এগুলো চাইনি, আমি তাদের কোনো ক্ষতি করতে চাইনি, এগুলো কি করলে তুমি?
এই বলে কান্না শুরু করে দিলেন আমজাদ মিয়া। বললেন, এগুলো বন্ধ করো। সেই বৃদ্ধা বলল,
আচ্ছা ঠিক আছে, তাদের আর কোনো সমস্যা হবে না।
বৃদ্ধা মহিলাটি চলে গেল। আমজাদ মিয়াও ঘুম থেকে উঠল এবং তার স্ত্রীকে যত ঘটনা সব খুলে বলল। সব শুনে নানি প্রচুর কান্নাকাটি করলেন। তারপর অনেক দিন কেটে যায়। সবকিছু স্বাভাবিক। আমজাদ মিয়া চাকরি করতেন জুট মিলে। স্বাভাবিক জীবনযাপন করতে লাগলেন তারা। হঠাৎ এক রাতে সেই কালো কুচকুচে বৃদ্ধা মহিলা আমজাদ মিয়াকে স্বপ্নে আবার দেখা দিলেন। বললেন,
আমজাদ তোর কাজ করতে হবে, তুই আমার সাধনা করবি। তোদের গ্রামে দুটো ছাগল আমার নামে উৎসর্গ করবি, আমার নামে বলি দিবি, আমার সাধনা করবি তুই। তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দেব, তোর কোনো কিছুর অভাব থাকবে না। তোর দুই মেয়ের যত ধন সম্পদের প্রয়োজন সব আমি দেব।
আমজাদ মিয়া ছিলেন নামাজি আল্লাহ ভীরু একজন ব্যক্তি। সব শোনার পর স্বপ্নের ভেতরে আমজাদ মিয়া সরাসরি সেই কালো অবয়ব মহিলাটিকে না করে দিলেন। না শুনতে সেই বৃদ্ধ মহিলা প্রচণ্ড রেগে যান এবং বলে ওঠেন,
আমি তোকে অনেক ভালোবাসতাম, তুই আমাকে মা বলে ডেকেছিলি, তাই তোকে মাফ করলাম। কিন্তু তুই যদি পরের বার আমার সামনে পড়িস তাহলে তোর অনেক বড় ক্ষতি হবে।
এই বলে বৃদ্ধা মহিলাটি চলে যান। ঘুম ভেঙে যাওয়ায় সবাইকে এই ঘটনাটি খুলে বললেন আমজাদ মিয়া। সবকিছু শোনার পর একজন ভালো হুজুরের কাছে যাওয়ার পরামর্শ দিলেন সবাই আমজাদ মিয়াকে। কিন্তু আমজাদ মিয়া যাব যাব করে আর হুজুরের কাছে যাননি। কেটে যায় তিন মাস। আমজাদ মিয়ার বাসা ছিল খুলনার চন্দনীমল স্থানে। তার বাসার পাশেই অনেক গাছপালা ঝোপঝাড়, সেখানে একটা ছোট টয়লেট ছিল। তো একদিন রাতে টয়লেটে যাবার প্রয়োজন পড়ে আমজাদ মিয়ার। আমজাদ মিয়া আনুমানিক রাত একটা থেকে একটা তিরিশ, সেই সময় বাইরে যাবার জন্য দুই কদম ফেলেছেন, হঠাৎ আকাশের ভেতর থেকে একটা গর্জন শোনা গেল।
আমজাদ, তোকে আমার সামনে পড়তে মানা করেছিলাম।
আর ঠিক তখনই আমজাদ মিয়াকে এপাশ উপাশ ধপাস করে আছাড় মারে শয়তানটি। আমজাদ মিয়ার স্ত্রী সুরা কালাম দোয়া জানতেন, শব্দ শুনে বুঝতে পারেন এবং দোয়া দুরুদ পড়তে পড়তে ছুটে আসেন এবং দেখেন আমজাদ মিয়া একবার উপরে উঠছে, আবার নিচে পড়ছে। আমজাদ মিয়ার স্ত্রী চিৎকার করে তাকে জড়িয়ে ধরেন। চিৎকারের আওয়াজ শুনে লোকজন চলে আসে। সবাই দেখল কালো একটা ছায়া হঠাৎ সরে গেল বাগানের দিকে। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমজাদ মিয়াকে সবাই ধরে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার কিছু ওষুধ লিখে দেন এবং ডাক্তার বলেন তেমন কোনো ক্ষতি হয়নি, সব ঠিক আছে। আশ্চর্যের বিষয়, তার ১৮ দিনের মাথায় আমার নানা অর্থাৎ আমজাদ মিয়া পুরোপুরি প্যারালাইসিসের রোগী হয়ে যান। কথাও বলতে পারতেন না, ঘাড়ও নাড়াতে পারতেন না, শুধু বসে বসে চোখের জল ফেলতেন। এর ভেতরে আর কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে আমার নানি স্বপ্নে দেখতেন একটা কালো কুচকুচে মহিলা দাঁড়িয়ে আছে আর হাসছে। আমজাদ মিয়া তারপরেও পাঁচ বছর বেঁচেছিলেন। প্যারালাইসিস থাকা অবস্থায় আমার নানা মারা যান। আরেকটি কথা, রাজাপুরে ওই বাসায় এখনো এই সমস্যাটি আছে। কেউ মারা যাবার একদিন আগে ওই বাঁশ ছাড়ে তিনটা কোপ পড়ে, তার পরের দিনই কেউ না কেউ মারা যায়। রাজাপুরে সেই বাড়িতে এখনো টুকটাক সমস্যা লেগেই আছে, যা অন্য একদিন লিখে পাঠাবো। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ মোহাম্মদ রিয়াজউদ্দিন হলদয়। আশা করছি ভবিষ্যতে আপনার ঘটনা পাব। আপনি খুব দ্রুত আমাদের সাথে আরো একটা ঘটনা শেয়ার করুন। আমাদের ওয়েবসাইট যারা ভিজিট করেননি তাদেরকে বলি www.bhoot.com.bd অবশ্যই ভিজিট করবেন এবং অবশ্যই ঘুরে আসবেন অন্য ভবন থেকে যদি সম্ভব হয়। আর অসংখ্য কন্টেন্ট রয়েছে সেখানে, অসংখ্য অসংখ্য এপিসোড। আশা করব দেখা হবে অন্য ভবনে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইটটি ভিজিট
মানুষদের জন্য তৈরি করা, এবং এখানে যে অন্য ভবন, সেই অন্য ভবনটা আমরা বলছি একটা ফোরাম, যেখানে আপনি আপনার আইডিয়া নিয়ে আসতে পারেন এবং শুরু করতে পারেন একটা নতুন গুরু শো। যাই হোক, আমরা এবার ঘটনায় যাব। এতক্ষণ আমরা ইমেল শুনছিলাম, এবার সরাসরি চলে যাব অডিও ক্লিপে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজ যে ঘটনাটি শেয়ার করব, সেটি আমাকে বলেছেন শায়েন নামের একজন ভাই। ওনার নাম শায়েন আহমেদ। শায়েন এই ঘটনাটি কালেক্ট করেছিল ওর সিনিয়র আপু মারিয়ার কাছ থেকে, যা ঘটেছিল মিনহাজ নামের এক ভদ্রলোকের পরিবারের সাথে। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব শায়েনের ঘটনায়। চলুন শুনে আসি। মিনহাজ রহমান, উনি ওনার জীবনের এই বিষাদময় অধ্যায়টি বর্ণনা করতে গিয়ে প্রথমেই স্মরণ করেছিলেন ওনার সাধারণ জীবনযাত্রার কথা। তিনি বলেছিলেন, সাধারণ মানুষ আমরা নিজেদের চারপাশের অতি পরিচিত এবং ক্ষুদ্র গণ্ডির বাহিরে খুব বেশি একটা চোখ মেলে তাকাই না। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়া, মাস শেষে কষ্টার্জিত বেতন গোনা, বাজার ঘাট করা, এই ছকবাঁধা জীবনের বাইরেও যে অদৃশ্য এক জগৎ আড়াল হয়ে বসে আছে, তার নিয়মকানুন আমাদের সম্পূর্ণই অজানা। তা আমরা আসলে সহজে মেনে নিতে চাই না। বিজ্ঞান আর যুক্তি দিয়ে সবকিছু মেলাতে চাই, কিন্তু মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু অনাকাঙ্ক্ষিত বাঁক আসে, যখন পৃথিবীর সব যুক্তি আর বিজ্ঞান সম্পূর্ণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ওনার পরিবারে ছিলেন ওনার অত্যন্ত শান্তশিষ্ট প্রকৃতির স্ত্রী জেসমিন আন্টি এবং ওনাদের দুটি ছেলে। সুন্দরভাবেই চলছিল ওনাদের দিনগুলো, কিন্তু হঠাৎ করেই ওনাদের সংসার আর আত্মীয় স্বজনের মাঝে তীব্র কোন্দল এবং পারিবারিক অশান্তি শুরু হয়। এক পর্যায়ে অসহ্য হয়ে জেসমিন আন্টি ওনাকে প্রস্তাব দেন ঢাকার কোলাহল আর চেনা আত্মীয়দের ঝামেলা ছেড়ে বহুদূরে নির্জন কোথাও চলে যাওয়ার জন্য, যেন ওনারা নিজেদের মতো করে শান্তিতে বেঁচে থাকতে পারেন। মিনহাজ রহমান এই কথাটা ভাবলেন এবং এও ভাবলেন যে প্রস্তাবটা মন্দ নয়। তিনি অনেক খোঁজাখুঁজি করে অবশেষে ফরিদপুর জেলার এক নির্জন গ্রাম বেছে নিলেন। চারদিকে বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, বাতাসে এক ধরনের প্রশান্তি, আর সেই ধান ক্ষেত ঠিক মাঝামাঝি জায়গায় কয়েক কাঠা উঁচু জমি। জমির এক পাশে বিশাল এক পুরাতন দিঘি, যার পানি টলটলে এবং কুচকুচে কালো। সব থেকে কাছের বাসত বাড়িটাও সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত। জায়গাটা দেখে জেসমিন আন্টি খুব পছন্দ করে ফেললেন এবং সেখানেই ঘর তোলার আবদার করলেন। ওনারা পানির দামে জমিটি কিনে নিলেন নিজেদের জন্য জমানো সব টাকা দিয়ে, এবং খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ করলেন। জেসমিন আন্টির শখ পূরণ করতে মিনহাজ রহমান দিঘির ঘাটে মিস্ত্রি ডেকে বাঁধিয়ে দিলেন। বিকেলে স্বামী স্ত্রী মিলে ওনারা বাঁধাই করা সেই ঘাটে বসে সময় কাটাতেন, আর ওনাদের ছেলেরা উঠোনে খেলাধুলা করত। প্রথম একটি বছর যেন ওনাদের স্বপ্নের মতো কাটল, কিন্তু সেই সুখ ওনাদের কপালে বেশি দিন স্থায়ী হল না। দ্বিতীয় বছরের শুরুতেই পরিস্থিতি অদ্ভুত দিকে মোড় নিতে শুরু করল। জেসমিন আন্টি হঠাৎ হঠাৎ ঘরের ভেতরে অজ্ঞান হয়ে ধপ করে ফ্লোরে পড়ে যেতেন। সাধারণ কোন কাজ করার সময়, যেমন রান্না করা বা জামা কাপড় গোছানো, এই টাইপের বিভিন্ন কাজ করার সময় উনি মাঝে মধ্যেই পড়ে যেতেন। ওনার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যেত, শরীরে কোনো সাড়া থাকত না। মিনহাজ রহমান ভয়ে ওনার মুখে পানি ছিটিয়ে মাথায় বাতাস করে অনেক কষ্টে জ্ঞান ফেরাতেন। জ্ঞান ফেরার পর তিনি ফেল ফেল করে দাঁড়িয়ে থাকতেন, কিচ্ছু বলতে পারতেন না। কিন্তু সব থেকে ভয়াবহ বিষয়টা ছিল, এই অজ্ঞান হওয়ার ঘটনাটি সব থেকে বেশি ঘটত যখন তিনি দিঘির ঘাটের জামা কাপড় কাঁচতে বা থালা বাসন ধুতে যেতেন। ঘাটে পা রাখা মাত্রই ওনার মাথা যেন ঘুরে যেত। মিনহাজ রহমান ওনাকে ঢাকার নাম করা স্পেশালিস্ট ডাক্তারদের কাছে নিয়ে গেলেন। ব্রেইন স্ক্যানিং, রক্তের টেস্ট, যাবতীয় যে কোনো ধরনের পরীক্ষা যা করানো যায় সব করা হল, কিন্তু চিকিৎসকরা ওনার শারীরিক কোনো সমস্যাই খুঁজে পেলেন না। সব রিপোর্ট একেবারেই নরমাল। ডাক্তাররা এটিকে মানসিক চাপ বা শারীরিক দুর্বলতা আখ্যা দিয়ে কিছু ভিটামিন ওষুধ লিখে দিলেন, কিন্তু ভিটামিন তো আর এই অদৃশ্য রোগ ছাড়াতে পারে না। দেখতে দেখতে জেসমিন আন্টি শুকিয়ে কাঁচ হয়ে যেতে লাগলেন। ওনার ঠোঁটের নিচে কালো হয়ে গেল, চোখের নিচে গভীর কালি জমে গেল এবং সারা দিন নিঝুম হয়ে বসে থাকতেন উনি। তারপর যে রাতটি এল সেই রাত্রি ওনারা কোনো দিন ভুলবেন না। মিনহাজ সাহেবের ভাষ্য মতে ওনার জীবনে এর থেকে বিভৎস এবং ভয়ঙ্কর রাত কখনো আসেনি। রাত তখন আনুমানিক 2 বা 2:30। ঘরের ভেতরে এক অদ্ভুত কোমল গরমের কারণে ওনার ঘুম ভেঙে গেল। মাথার উপরে সিলিং ফ্যানটি খটখট শব্দে ঘুরছিল। মিনহাজ রহমান পাশে হাত বাড়িয়ে দেখলেন জেসমিন আন্টি বিছানায় নেই। বিছানায় সেই দিকটা বরফের মতো ঠান্ডা, যেন অনেকক্ষণ ধরে সেখানে কেউ শুয়েছিল না। তিনি উঠে বাথরুম, বারান্দা, রান্নাঘর এবং ছেলেদের ঘর সব জায়গাতেই ওনাকে খুঁজছিলেন, কিন্তু কোথাও ওনার কোনো অস্তিত্ব পাওয়া গেল না। মিনহাজ সাহেবের বুকের ভেতরটা অজানা আতঙ্কে টিপটিপ টিপটিপ পড়তে লাগল। নিস্তব্ধ রাতে তিনি ধীর পায়ে সিঁড়ির ঘরের দিকে এগিয়ে গেলেন এবং জানালার গ্রিল ধরে বাহিরের জ্যোৎস্না প্লাবিত উঠোনটার দিকে তাকালেন। চাঁদের আলোয় উঠোন পার হয়ে চোখ গেল দিঘির ঘাটের দিকে। মিনহাজ সাহেব দেখলেন জেসমিন আন্টি ঘাটে দাঁড়িয়ে আছেন। প্রথমে তিনি ভাবলেন হয়তো অতিরিক্ত গরমের জন্য তিনি বাতাস খেতে বেরিয়েছেন, কিন্তু পর মুহূর্তেই ওনার সম্পূর্ণ শরীর শিউরে উঠল। তিনি দেখলেন জেসমিন আন্টি খুব ধীর পায়ে ঘাটে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছেন, এক ধাপ দুই ধাপ এমন করে। এই করতে করতে তিনি পানির একদম কাছাকাছি গিয়ে দিঘির কালো পানিতে পা রাখলেন। মিনহাজ রহমান চিৎকার করে ওনাকে ডাকতে চাইলেন, কিন্তু ওনার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। মনে হল অদৃশ্য কোন সত্তা ওনার গলা শক্ত করে চেপে ধরেছে। ওনার পা দুটি যেন ফ্লোরের সাথে জমে বরফ হয়ে গিয়েছিল। তিনি এক চুলও লড়তে পারছিলেন না। জেসমিন আন্টি হাঁটু সমান পানি, কোমর সমান পানি এবং বুক সমান পানি অতিক্রম করে দিঘির গভীরে হেঁটে যেতে লাগলেন। ওনার হাঁটার মধ্যে কোন তাড়াহুড়া বা ভয় কিচ্ছু ছিল না, যেন কেউ ওনার হাত ধরে ওনাকে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে ওনার মাথাটাও টলটলে পানির নিচে তলিয়ে গেল। দিঘির পানি সম্পূর্ণ স্থির হয়ে গেল, কোথাও কোনো বুদবুদ উঠল না। সাধারণ মানুষ কতক্ষণ পানির নিচে দম আটকে রাখতে পারে? 1 মিনিট 2 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট। দেখতে দেখতে 15 মিনিট পার হয়ে গেল। মিনহাজ রহমান গ্রিল ধরে দাঁড়িয়ে নিজের চোখে সিট বিলীন হয়ে যাওয়া দেখছিলেন, অথচ ওনার কিচ্ছু করার ক্ষমতা ছিল না। তিনি নিশ্চিত ছিলেন যে জেসমিন আন্টি আর বেঁচে নেই। ফজরের আজানে ঠিক কিছুক্ষণ আগে হঠাৎ স্থির পানি একটা নড়ে উঠল। মিনহাজ রহমান দেখলেন জেসমিন আন্টি পানি থেকে উঠে আসছেন, ঠিক যেভাবে তিনি নেমেছিলেন, ঠিক সেভাবেই কোনো দিকে না তাকিয়ে খুব ধীর পায়ে উঠে এলেন, যেন ওনাকে কেউ সম্মোহিত করে হাঁটাচ্ছে। তিনি ঘাট বেয়ে উঠে উঠোন পার করে সেই মেন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। মিনহাজ রহমান তখন সিঁড়ির কাছে দাঁড়িয়ে জমে দাঁড়িয়েছিলেন। জেসমিন আন্টি ওনার গা ঘেঁষে হেঁটে হেঁটে চলে গেলেন, কিন্তু একবারও ওনার দিকে তাকালেন না। ওনার চোখ দুটি সম্পূর্ণ খোলা ছিল, কিন্তু তাতে কোনো পলক ছিল না, সম্পূর্ণ দৃষ্টিহীন একজন উনি। ওনার পরনে ভেজা কাপড় থেকে টপটপ করে পানি ঝরছিল এবং দিঘির পানির একটা পুরাতন শ্যাওলার পচা গন্ধ সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ল। তিনি সোজা শোবার ঘরে ভেজা কাপড়ের খাটে শুয়ে পড়লেন। মিনহাজ রহমান অনেকক্ষণ পর নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ ফিরে পেলেন। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে ঘরে গিয়ে দেখলেন জেসমিন আন্টি গভীর ঘুমে আচ্ছন্ন। সকালে উঠে জেসমিন আন্টি সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করতে শুরু করলেন। রাতের কথা জিজ্ঞেস করতেই তিনি অবাক হয়ে মিনহাজ সাহেবের দিকে তাকালেন এবং বললেন যে মিনহাজ সাহেব হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছেন, কারণ ওনার রাতে উঠে পানি জানামার কোনো কারণই ছিল না। এই ঘটনাটি এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু শেষ হয়নি। এরপর আরো 5 থেকে 6 বার মিনহাজ রহমান নিজের চোখে এই দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন। প্রতিবারই একই ঘটনা ঘটত। রাতে উঠে তিনি পানিতে নামতেন, ঘন্টার পর ঘন্টা পানির নিচে ডুবে থাকতেন এবং ভোর হওয়ার ঠিক আগে উঠে আসতেন। মিনহাজ রহমান এবার বুঝতে পারলেন এটি কোনো সাধারণ রোগ নয়, এখানে এমন কিছু ভয়াবহ ব্যাপার জড়িয়ে আছে যা চিকিৎসা বিজ্ঞানের থেকে অনেক বাহিরে। তিনি কাল বিলম্ব না করে ওনাদের গ্রামের মসজিদের পর হেজগার মুয়াজ্জেম সাহেবের কাছে গেলেন এবং আদ্যপান্ত সব খুলে বললেন। মুয়াজ্জেম সাহেব ওনার সব কথা শুনে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। ওনার কণ্ঠ ভারী হয়ে এল। তিনি বললেন, মিনহাজ সাহেব, আপনারা অনেক বড় ভুল করে ফেলছেন। ওই বাড়িটা আপনাদের বসবাসের জন্যই না, আপনারা দ্রুত এই বাসা থেকে চলে যান। কারণ এই যে জিনের কথা আপনি বলতেছেন, এটা অনেক পুরাতন আর অনেক ক্ষমতা তার, এরে তাড়ানোর ক্ষমতা আমার নাই। মিনহাজ রহমান কান্নায় ভেঙে পড়লেন। মোয়াজ্জেম সাহেবের হাত দুটি ধরে অনুনয় বিনয় করতে লাগলেন। মোয়াজ্জেম সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে ওনাকে খুলনা বাগেরহাট এলাকার ওনার এক প্রবীণ ওস্তাদের ঠিকানা দিলেন। পরদিন সকালে মিনহাজ রহমান খুলনার উদ্দেশ্যে রওনা দিলেন। বহু কষ্টে সেই ওস্তাদের কাছে পৌঁছে সব ঘটনা বিস্তারিত খুলে বললেন। কিন্তু সেই ওস্তাদও আশ্চর্যজনক ভাবে স্পষ্ট জানিয়ে দিলেন যে এই ঘটনা সামলানোর উপায় ওনার ক্ষমতার বাহিরে, কারণ এটি কোন সাধারণ জিন বা ভূতের কাজ নয়। তবে তিনি আরেকটি আশা দিলেন। তিনি বললেন, বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে ওনার ওস্তাদেরও ওস্তাদ থাকেন একজন। তিনি ওনাকে সেখানে যাওয়ার পরামর্শ দিলেন এবং যাওয়ার আগে বাড়ি থেকে এক মুঠো মাটি একটি পরিষ্কার কাপড়ের পুটলিতে বেঁধে নিয়ে যেতে বললেন, যে পুটলির কালার হবে লাল কালারের। মিনহাজ রহমান বাড়ি ফিরে চুপি চুপি এক মুঠো মাটি সংগ্রহ করলেন এবং বাস এবং অন্যান্য যানবাহনে দীর্ঘ, দ্রুত এবং আস্তে আস্তে পথ দুর্গম নানান জায়গা অতিক্রম করে বাংলাদেশের সেই শেষ প্রান্তের হুজুরের দরবারে গিয়ে পৌঁছালেন। মিনহাজ রহমান মাটির পুটুলিটি সেই হুজুরের হাতে দিলেন। হুজুর পুটুলিটি খুলে মাটির হাতে নিয়ে চোখ বন্ধ করে একবার ঘ্রাণ নিলেন। আর ঠিক সেই মুহূর্তে হুজুরের মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল। তিনি শিউরে উঠে বলে উঠলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি মিনহাজ রহমান এর দিকে এমন দৃষ্টিতে তাকালেন যেন তিনি চরম কোন ভয়ানক কিছু দেখেছেন। হুজুর জিজ্ঞেস করলেন, সেই ভুক্তভোগী কোথায় যার উপর এই ভয়ঙ্কর জিনিস ভর করেছে? মিনহাজ রহমান বললেন যে তিনি বাড়িটা অজ্ঞান হয়ে পড়ে আছেন। হুজুর বললেন, চলেন, এই মুহূর্তে দেরি করা যাবে না, আমাদের এখন এ যাইতে হইব যদি রোগীরা বাঁচাইতে চান, নাইলে কিন্তু কিচ্ছু করা যাবে না। ওনারা সেই রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। দীর্ঘ পথযাত্রায় বাসে বসে হুজুর মিনহাজ রহমানকে উদ্দেশ্য করে সেই জায়গার ইতিহাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানালেন যা ওনার সারা জীবন মনে থাকবে। হুজুর বললেন, মাটি আর পানির একটা নিজস্ব হিসাব থাকে, নদী বইতে থাকে বলে নিজের ভেতরে অনেক কিছু জমায় রাখে না, কিন্তু এই স্থির দিঘির পানি শতাব্দীর পর শতাব্দী ধরে এই পারে বসে থাকে এবং এখানে থাকা মানুষের সুখ দুঃখের সাক্ষী হয়ে থাকে। আর সব থেকে বেশি যা ধরে রাখে সেটা হইল মানুষের কান্না আর মৃত্যু। যেই জমিতে আপনারা বাড়ি করছেন সেইখানে বহু বছর পূর্বে একটা শ্মশান ছিল এবং তখন প্রচলিত আছিল সতীদাহ প্রথা। জ্যান্ত নারীদের আগুনের উপর বসায় পুড়ায় মারা হইত। সেই আগুনের ভেতর থেকে আসা জ্যান্ত মানুষের করুণ চিৎকার বাতাসে মিলায় যায় নাই। ওই চিৎকারগুলা শুইশানিসে দিঘের এই স্থির পানি, আর সেই কান্নার গন্ধে সুইটাইছে বহু প্রাচীন কাফির জিন, হাজার বছর বয়স এগর। এরা ওই দিঘির তলায় নিজেদের রাজত্ব বানায় বসে আছে, আর আপনি এগর নির্মিত বাড়িটা পড়ছে ঠিক সেই কাফের জিনদের যাতায়াতের রাস্তার মাঝখানে। এগুলা খনি খারাপ জিনিস, তারাইতে না পারলে জীবন শেষ, পারলেও এক প্রকার জীবন শেষই হইতে পারে। আমি জানি না আমি কতটুকু সাহায্য করতে পারব, তারপরও আপনার সাথে যাব, চলেন দেখি কি করা যায়। ওনাদের কথোপকথন শেষে ওনারা যখন বাড়িতে পৌঁছালেন তখন চারদিকে খুঁটখুঁটে অন্ধকার। উঠোনে পা দেওয়ার সাথে সাথে এক আকস্মিক তীব্র দমকা বাতাস বয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে অজ্ঞান অবস্থায় থাকা জেসমিনটি অদ্ভুত এক ঐশ্বরিক শক্তিতে ছুটে বেরিয়ে এলেন। ওনার চোখ দুটো টকটকে লাল, মুখায় বিকৃত, আর ওনার গলা দিয়ে এক কর্কশ এবং ভয়াবহ পুরুষালী পাঁচ খাঁই কণ্ঠ ভেসে এসল। তিনি চিৎকার করে বলে উঠলেন, নিজের জীবন যদি তোর পছন্দ হয় এখান থেকে এই মুহূর্তে চলে যা। হুজুর এক পাও পিছিয়ে না গিয়ে দৃঢ়ভাবে কোলান তেলাওয়া শুরু করলেন। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই আধ্যাত্মিক যা কোন রুকিয়ার থেকে কম নয়। একদিকে হুজুর সুউচ্চ তেলাওয়াত, অন্যদিকে জেসমিন আন্টির শরীর থেকে নির্গত সেই কাফির জিনের আক্রোশ চলতেই লাগল। জিনটি জেসমিন আন্টিকে দিয়ে মাটির ওপর হিংস্রভাবে আছাড় খাওয়াতে লাগল। এক পর্যায়ে জিনটি ওনার শরীর ছেড়ে বেরিয়ে গেল এবং তিনি জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়লেন। কিন্তু জিনটি আসলে চলে যায়নি, সেটি গিয়ে বসল ওনাদের উঠোনের কোনায় থাকা একটি বিশাল লিচু গাছে। চারপাশে অন্য কোন গাছের পাতা না নড়লেও সেই লিচু গাছের পাতা তীব্র ঝড়ে পাগলের মতো দুলতে থাকল, আর সেই গাছ থেকে অশরীরী ভারী কণ্ঠ ভেসে এলো। আমি এখানে বহু বছর ধরে আছি, এইখানে আমার অনেক ধন সম্পদ, তোদের আমি ছাড়ব না। এই ধন সম্পদ যে ভোগ করতে আসব, আমার কাজে যে বাধা দিব, আমি তার জীবন নিশ্চিহ্ন করে দিব, আমার তোরা জীবন নাই। এই কথা শোনা মাত্রই ঘরে লুকিয়ে থাকা মিনহাজ রহমানের দুই ছেলে হঠাৎ একে একে অদ্ভুত আবেশে মিহচ্ছন্ন হয়ে ভেতর থেকে কোদাল এবং শাবল নিয়ে বেরিয়ে এলো। ওনাদের চোখ মুখে এক অস্বাভাবিক অন্ধ লোভের ছাপ ছিল। বড় ছেলে চিৎকার করে বলে উঠল,
তোর কাছে অনেক ধন সম্পদ আছে, কই খুঁজে দেখি তো।
ওনারা পাগলের মতো দিঘির ঘাটের দিকে দৌড় দিলেন। হুজুর ওনাদের আটকাতে পেছনে দৌড়ালেন, কিন্তু ওনারা পা ঘাটে দেওয়া মাত্রই দুইজন একসাথে জ্ঞান হারিয়ে মাটির উপর লুটিয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে জেসমিন আন্টি জ্ঞান ফিরে পেলেন এবং ওনার দুই ছেলেকে এই অবস্থায় দেখে তিনি টুকরে কেঁদে উঠলেন। তখন লিচু গাছ থেকে সেই জিনটি বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। সে জেসমিন আন্টিকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর এক প্রস্তাব দিল,
তোর কি সন্তান লাগব নাকি ধন সম্পদ? তুই যা চাস তাই পাবি, ধন সম্পদ পাইলে পোলাপান আর পাবি না, পোলাপান পাইলে ধন সম্পদ আর পাবি না। জেসমিন, কি চাস আমাকে পয়লা দে।
জেসমিন আন্টি তখন ওনার মাতৃত্বের ব্যাকুলতায় হাত জোর করে আর্তনাদ করে কেঁদে উঠলেন। ওনার কোন ধন সম্পদের প্রয়োজন নেই, ওনার জমানো টাকা পয়সা কিচ্ছু তিনি চান না। উনি ওনার সন্তানদের জীবন ফেরত চান এবং সন্তানদেরকে ওনার কোলে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করতে লাগলেন। জিনটি তখন উত্তর দিল,
ঠিক আছে, তুই ওদের বাড়িতে নিয়ে যা, আর যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাবি। এক পাও পিছন ফিরে তাকাবি না, এক পাও পিছন দিকে দিবি না। এইবারের মতো মাফ করলাম।
হুজুর তখন রুখে দাঁড়িয়ে জিনটাকে সতর্ক করলেন এবং ওনাদের উপর থেকে কুপ্রভাব সরিয়ে নিতে বললেন। কিন্তু জিনটি হুমকি দিয়ে বলল, ওনারা বাড়ি না ছাড়লে ওনাদের জীবন বিপন্ন হবে। হুজুর অনেক চেষ্টা করেছিলেন সেই প্রাচীন কাফের জিনটিকে বন্দী করতে, কিন্তু জিনটির আসরিক শক্তি ছিল অভাবনীয়। দীর্ঘ তর্কের পর একটি সমঝোতা হল যে ওনারা বাড়ি ছেড়ে চলে যাবেন, তবে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ওনাদের কিছুটা সময় দিতে হবে। জিনটি সেই কথায় রাজি হল, কিন্তু সেই স্থান ত্যাগের মধ্যবর্তী সময়টি ছিল মিনহাজ রহমান এবং ওনার পরিবারের জন্য খুবই নরকাতুল্য। হঠাৎ করে বাড়ি বদলানো, নতুন জায়গা খোঁজা, ওনার স্ত্রীর চিকিৎসা চালানো, সব মিলিয়ে ওনারা সর্বস্বান্ত হয়ে পড়েছিলেন। এর মধ্যে কোরবানের ঈদ চলে এল। মিনহাজ সাহেব ওনার জমানো অনেক টাকা ব্যয় করেছিলেন এবং কিছু টাকা দিয়ে উনি আল্লাহর সান্নিধ্যের জন্য এবং পরিবারের ভালোর জন্য অনেক কষ্ট করে একটা গরু কিনলেন, কোরবানি দিলেন। কিন্তু সব থেকে ভয়ের বিষয় হল কোরবানির গরুর কাঁচা গোস্ত যতদিন ওনাদের বাড়িতে ছিল জেসমিন আন্টি ততদিন পর্যন্ত অবচেতন হয়ে বেহুশ হয়ে পড়েছিলেন। গোস্তের প্যাকেটের দিকে তাকালে ওনার চোখে মনি উল্টে যেত এবং মুখ দিয়ে ফেনা বের হতো। বাধ্য হয়ে মিনহাজ রহমান সম্পূর্ণ গোস্ত গরিবদের মাঝে বিতরণ করে দিলেন। এছাড়াও রাতের বেলার ভৌতিক ঘটনাগুলো ছিল আরো বিপর্যয়। প্রতি পূর্ণিমার রাতে একটি নির্দিষ্ট সময়ে মিনহাজ রহমান জানালার কাছে দাঁড়িয়ে থাকতে ভয় পেতেন প্রচুর পরিমাণে এবং তিনি দেখতেন দিঘির স্থির পানি খেতে ভয়াবহ শব্দ হচ্ছে। তারপর তিনি পানি ফুড়ে দুটি প্রাচীন কলস ভেসে উঠত এমন দেখতে পেতেন। এর একটি ছিল সোনার কলস এবং একটি ছিল কাঁসার। কলস দুটি থেকে এক তীব্র ফ্যাকাশে আলো নির্গত হতো যা দিয়ে দিঘি সম্পূর্ণ আলোকিত হয়ে যেত। কলস দুটি ভেসে ভেসে ঘাটে এসে তারপর শূন্য উঠে সোজা ওনাদের শোবার ঘরের জানালার দিকে এগিয়ে আসত। বন্ধ জানালার কাঁচ ভেদ করে সেগুলো ঘরের ভেতরে প্রবেশ করত এবং ওনাদের খাটের চারপাশে ঘুরতে থাকত। মিনহাজ রহমান জেসমিন আন্টিকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে নারায়ণুল কুরসি পাঠ করতেন। এছাড়াও অমাবস্যা রাতের আতঙ্ক ভাষায় প্রকাশ করার মতো ছিল না। সম্পূর্ণ পৃথিবী যখন ঘোর অন্ধকারে ডুবে যেত, তখন সেই দিঘির গভীর তলদেশ থেকে ভেসে আসত অজস্র মানুষের একসাথে কান্নার শব্দ। সেই আর্তনারে এমন এক তীব্র হাহাকার ছিল যে শুনলে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত, যেন শত শত নারী একসাথে বাজার আকুতি জানাচ্ছে। হুজুর যেভাবে বলেছিলেন, সেই সতীদাহ প্রথার প্রাণ হারানো নারীদের আত্মার রূপ ধরেই কাফের চিন্তি ওনাদের ভয় দেখাত। অবশেষে মিনহাজ রহমান ওনার পরিবারকে নিয়ে সেই অভিশপ্ত ভিটে ছেড়ে বহু দূরে এক শহর এসে ভাড়া বাসে উঠলেন। তিনি ভেবেছিলেন ওনাদের পরীক্ষা হয়তো বা শেষ হয়েছে, ওনারা অবশেষে বেঁচে গিয়েছেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস ওনার জন্য তখনও অপেক্ষা করছিল। স্থান পরিবর্তন ঘটলেও সেই জিনের ভয়াবহ অভিশাপ ওনাদের পেছন ছাড়েননি। নতুন বাসায় আসার কিছুদিন পরে জেসমিনটি আবার মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। এবার আর অজ্ঞান হওয়া নয়, ওনার সম্পূর্ণ শরীর ফুলতে শুরু করল। মিনহাজ রহমান ওনাকে ঢাকার হাসপাতালে ভর্তি করালেন। ডাক্তার ওনার আলট্রাসোনোগ্রাফ রিপোর্ট দেখে চরম বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন এবং মিনহাজ রহমানকে ডেকে পাঠালেন। আলট্রাসোনোগ্রাম রিপোর্ট দেখে ডাক্তাররা জানালেন যে ওনার স্ত্রীর দুটি কিডনি সম্পূর্ণ ড্যামেজ। মিনহাজ রহমান ডায়ালিসিসের কথা বলে ডাক্তাররা জানালেন, আপনার স্ত্রীর সমস্যা কেবল কিডনি কাজ না করা নয়, ওনার শরীরে কিডনি বলতে প্রায় কিছু অবশিষ্টই নেই। দুটো কিডনি কোনো এক অজানা কারণে শরীরের ভেতরে শুকিয়ে গলে একেবারে শেষ হয়ে যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে বা মেডিকেল সায়েন্সের ইতিহাসে এমন কোনো ঘটনা আমরা কখনো দেখিনি। এটা খুবই অবিশ্বাস্য এবং অলৌকিক একটি ঘটনা। কথাগুলো শুনে মিনহাজ রহমান নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন। এর ঠিক 15 দিন পর জেসমিন আন্টি ওনার চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মিনহাজ সাহেব পাগল প্রায় হয়ে গেলেন, কিন্তু করুণ পরিণীতির এখানেই সমাপ্তি ঘটেনি। জেসমিন আন্টির মৃত্যুর কয়েক মাসের ব্যবধানে ওনার দুই ছেলে অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যুবরণ করেন। ওনার সম্পূর্ণ পরিবারটি এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে চুর মার হয়ে গেল। তিনি একা এক জীবন্ত লাশ হয়ে বেঁচে রইলেন। দিন রাত কেবল ওনার স্ত্রীর কথা, ছেলেদের কথা আর সেই ভয়াল দিঘির কথা মনে পড়ত। তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন। মিনহাজ রহমান ওনার জীবনের মর্মান্তিক সত্য ঘটনাটি ব্যক্ত করার সময় উনি বলেছিলেন যে, আমি হয়তো বা আর বেশি দিন বাঁচব না, সম্ভব না, এই জিনিসটা আমি এখনো দেখতে পারি। আমাকে বারবার বলে আমরা ভুল করছি, সেই হুজুরের কাছে আবার গেছিলাম, কোনো লাভ হয় নাই, হুজুর বলছে সম্ভব না। উনি জীবনের মর্মান্তিক সত্য ঘটনাটি শেয়ার করার কিছুদিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ ওনার পরিবারে আর কেউ বেঁচে নেই পৃথিবীতে। একটি ভুলের স্থানে বসতবাড়ি গড়ে তোলার মাশুল ওনাদের সম্পূর্ণ পরিবারের জীবন দিয়ে পোষাতে হয়েছিল। কেমন লাগলো এই ঘটনাটি আপনাদের? গ্রামের একটি ঘটনা। এই ঘটনার সাথে শায়ন আমাকে আরো একটি ছোট্ট ঘটনা বলেছেন, যে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন শায়নের আম্মু। এই ঘটনাটি আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই। ঘটনাটি হলো এমন যে, পটুয়াখালীতে শায়নরা যে জায়গায় থাকে, ওর মা একটা জায়গায় চাকরি করে এবং উনি যে জায়গায় চাকরি করেন আন্টি, সেই জায়গায় যাওয়ার সময় একটা বাসা পড়ে, যেটাকে এখনো মানুষ ভূতরে বাড়ি বলে। সেই বাড়ির একটা ইতিহাসই এই ঘটনাটি। ইতিহাসটা এমন ছিল যে, এই বাড়িতে পূর্বে যারা থাকতেন ওনাদেরকে প্রায় সময় একটা স্বপ্ন দেখানো হতো যে, তোমাদেরকে অনেক ধন সম্পদ দেওয়া হবে, এখানে দুটো কলস আছে স্বর্ণ মুদ্রা ভর্তি, এটা তোমরা নাও, কিন্তু এটা তোমরা ভোগ করতে তখনই পারবে যদি প্রথমে এই জিনিসগুলি তোমরা নিয়ে একটা মসজিদ বানাতে পারো। তোমরা ভোগ করো, কিন্তু প্রথমে একটা মসজিদ বানাও, এরপরে ভোগ করো, এর আগে ভোগ করতে পারবে না। তো সেই বাড়িতে যে দম্পতিরা থাকতেন, ওনারা সেই কলস দুটি স্বপ্নে যেভাবে আদেশ পেয়েছিলেন সেই জায়গায় গিয়ে কলসটা খুঁজে পান, দুটো কলস খুঁজে পায় আর কি। এই কলস দুটো খুঁজে পাওয়ার পর ওনারা ওনাদের যে জায়গায় এখন বাড়িটা আছে সেই বাড়িটা ওনারা পাকা করে টিন সেট দিয়ে। কিন্তু ওনারা মসজিদের কথাটা বেমালুম ভুলে যায় বা লোভের বশবর্তী হয়ে সেই কাজ আর করে না। এরপরে আস্তে আস্তে ওনাদের জীবনে নেমে আসে প্রাচীন এক দুর্ভোগ। যেমন রাত্রে বেলা ওনারা ঘরের ভেতরে নানান ধরনের ফুটস্টেপ শুনতে পেতেন এবং ওনাদের নাম ধরে কেউ ডাকত। স্বপ্নে সবসময় বলতো, তোরা যে কাজটা করলি এটা ভালো করিসনি, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলি, এবং তোরা এই টাকা পয়সা ভোগ করতে পারবি না। কসম করে বললাম, ভোগ করতে পারবি না। এই ঘটনার কয়েকদিনের মধ্যে সেই স্বামী স্ত্রী বা দম্পতি মারা যায়। তারা আসলে সেই টাকাটা ভোগ করতে পারেনি এবং এই খবর পেয়ে শহর থেকে ওনাদের ছেলেপেলেরা আসে। ওনাদের ছেলেপেলেরা খুব বেশি একটা শিক্ষিত না হওয়ার কারণে গার্মেন্টসে কাজ করতেন। তো গার্মেন্টস থেকে যখন তারা আসে এবং মা বাবার এই ঘটনাগুলো এলাকাবাসীর কাছ থেকে জানতে পারে, তখন ওনাদের মনেও একটা লোভের প্রতিক্রিয়া চলে আসে। লোভের বশবর্তী হয়ে ওনারা সেই বাড়ির দখল নেয়। কিন্তু ওনারাও বেশি দিন এই বাড়িতে থাকতে পারেননি, নানান ধরনের সমস্যা হয়। রাত্রেবেলা কেউ ডাকে, ফুটস্টেপস, জানালার মধ্যে কারো কড়ানাড়া, সিঁড়ির মধ্যে পায়ের ঘষার আওয়াজ, সারা রাত চলতে থাকে। ওনারা সেই বাড়ি ত্যাগ করে চিন্তা করলেন যে বাসাটা বিক্রি করে দেবেন। কিন্তু এই বাসাটা ওনারা তখনও বিক্রি করতে পারেন না, কারণ যখনই বা যার কাছে এই বাসাটা ওনারা বিক্রি করতে যান, সেই ব্যক্তি ঘুমের মধ্যে নানান ধরনের স্বপ্ন দেখে যে এই বাসা তোরা কিনতে পারবি না। এবং খদ্দের, পটেনশিয়াল যে খদ্দেররা থাকে বা যে খদ্দের প্রায় কেনার অবস্থায় থাকে, ওনারা সবাই সেই দম্পতির মতো অসুস্থ হয়ে যায় এবং পরবর্তীতে কেউ আর সেই প্রপার্টি কেনার কোন ধরনের ইন্টারেস্ট দেখায় না। তো এছাড়াও ওনাদের ছেলে, মানে ওই দম্পতির যে ছেলে, মানে ছেলেপেলেরা ছিল যারা গার্মেন্টসে কাজ করতেন, দখল নিয়েছিলেন যারা আর কি, তারাও স্বপ্নে দেখতে পেতেন যে কেউ একজন তাদেরকে বলছে যে তোরা এই সম্পত্তি বিক্রি করতে পারবি না, এই সম্পত্তি বিক্রি করা তোদের পক্ষের জন্য পসিবল না এবং তোরা এই টাকা ভোগ করতে পারবি না। আজ পর্যন্ত সেই বাড়িটা এবং সেই জায়গাটা সেই জায়গাতেই অবস্থিত রয়েছে। একই জায়গাতে টিন সেটগুলি মরিচা পড়ে গেছে এবং আশেপাশে দেয়াল উঠে গেছে, কিন্তু বাড়ির ভেতরে কেউ থাকে না। আশেপাশে জঙ্গলের মতো হয়ে গেছে, বাট বাড়িটা এখন পর্যন্ত পরিত্যক্ত। এই ঘটনাটা আমার এই ঘটনার সাথে, প্রথম ঘটনার সাথে বলার কারণ হচ্ছে, দুই জায়গাতে একই জিনিসের একটা মানে যোগসাদৃশ্য ছিল। সেটা হচ্ছে কলস, পানি থেকে কলস ভেসে ওঠে, স্বপ্নের মাধ্যমে কলস দেয়। আসলে আমাদের জীবনে এই ঘটনাগুলো যখন ঘটে, প্রাচীন এই জিনিসগুলোর ঘটনা, আমরা অনেকেই লোভের বশবর্তী হয়ে এই জিনিসগুলোর দিকে ধাবিত হই। ফলাফল কি হবে সেটা না ভেবে, কিন্তু এর ফলাফল যে কতটুকু ভয়ানক সেটা মিনহাজ সাহেবের জীবনের ঘটনা দেখিয়ে বোঝা যায়। আজকে এইটুকুই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার আজকের ঘটনা। যেহেতু আপনারা চেয়েছিলেন গ্রামের ঘটনা শুনতে, সেই ক্ষেত্রে আমি একটা ছোট্ট গ্রামের ঘটনা আপনাদেরকে শোনালাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আর যদি ভালো না লাগে, আই এম রিয়েলি সরি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত ডট কম এর সাথে থাকবেন। আমি মোহাম্মদ সাবিত আলম ময়মনসিংহ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
Spirit, be here with me. Kitani.
Boot.com. The fear returns with Russell.
এবং ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আপনারা অনেকেই হয়তো জানেন যে অক্টোবরের মাঝামাঝি সুকান্ত মাইতির জন্মদিন, এবং সেই উপলক্ষে আমরা আপনাদের শোনাব সাব্বিরজি। সাব্বিরজি আসবে ইউটিউবে এবং অন্য ভবনে। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন টু গেট অল দ্য নোটিফিকেশনস। এবং অন্য ভবনে যে শুনে আসতে পারেন এই ঘটনাগুলো সব একসাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি হাফেজ আসলাম ভাইয়ের কাছ থেকে। তিনি পেশায় একজন নৈশ প্রহরী। ওনার সাথে কথা বলে আমি ওনার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানতে পারি। ওনার মুখ থেকে শোনা সেই রাতের ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। বলতে শুরু করলেন হাফেজ আসলাম সাহেব। আসসালামু আলাইকুম ভাইজান, আমার নাম হাফেজ আসলাম। আমি বিগত ১২ বছর যাবৎ পাহারাদারের কাজ করছি। এই ১২ বছরের দীর্ঘ কর্মজীবনে আমি দিনের বেলাতেও ডিউটি করেছি, আবার রাতের বেলাতেও করেছি। কিন্তু সত্যি কথা বলতে আমার রাতের ডিউটি তুলনামূলক বেশ সহজ আর আরামদায়ক বলে মনে হতো। রাতে কাজ অনেক কম থাকে, সাধারণ মানুষজন সবাই যার যার বাড়িতে ঘুমে কাঁদা হয়ে থাকে, রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে যায়। আমার কাজ বলতে গেলে শুধু মেইন গেটে বসে থাকা, আর কেউ আসা যাওয়া করলে তার একটু হিসাব রাখা, আর তেমন কোনো কাজ থাকে না। এই জন্য আমার একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল। আমি রোজ রাত ঠিক তিনটার দিকে উঠে উজু করে নিতাম, তারপর কিছুক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত করতাম, কারণ রাত তিনটার পর থেকেই মানুষের ঘুমের প্রভাবটা সবচেয়ে বেশি বাড়তে থাকে। কোরআন তিলাওয়াত করলে একদিকে যেমন ঘুম কম পায়, অন্যদিকে তেমনি মহান আল্লাহ তাআলার কালাম পড়ার কারণে মনটাও বেশ শান্ত হয়ে থাকে। আজ আমি আপনাদের যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা তখনকার কথা, যখন আমাকে নতুন একটা বিল্ডিং এ রাতে ডিউটি করতে দেওয়া হয়। সঙ্গত কারণে আমি স্থানের নাম উল্লেখ করতে পারছি না। এই চাকরিটা আমাকে দিয়েছিলেন হানিফ সাহেব। চাকরিটাতে দেওয়ার সময় উনি আমাকে খুব কড়া করে একটা কথা বলেছিলেন। উনি আমাকে সাবধান করে বলেছিলেন, আমি যেন আমার ডিউটির সময় আমার বসার রুম আর মেইন গেটের আশেপাশের জায়গা ছেড়ে অন্য কোথাও না যাই। কথাগুলো শুনে আমি কিছুটা অবাক হয়েছিলাম। পরে জানতে পারলাম গত ছয় মাসের ভেতরে আমি ছিলাম এই বিল্ডিং এর চার নম্বর পাহারাদার। আমার আগে যে তিনজন পাহারায় ছিল তারা সবাই কোনো না কোনো অজুহাত আর ভয়ানক ঘটনার শিকার হয়ে কাজ ছেড়ে ভয়ে পালিয়েছে। হানিফ সাহেবের এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল যে উনি আমার কাছ থেকে কিছু লুকাননি, একদম সাফ সাফ সব সত্যি কথা উনি আমাকে বলে দিয়েছিলেন। ওনার কথা শুনে আমি ওনাকে অভয় দিয়ে বললাম, স্যার আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমি কোরআনে হাফেজ একজন মানুষ, আল্লাহ তাআলার আমি একজন বান্দা, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। যে বিল্ডিংটা আমার ডিউটি ছিল তার নিচের দিকে একটা ছোট পার্কিং এর জায়গা ছিল। পার্কিং এর ঠিক বাইরে ছিল একটা বিশাল বড় লোহার গেট, আর ওই লোহার গেটের একদম সামনে লাগানো ছিল 8x10 ফুটের একটা ছোট্ট রুম। এরই আমার বসার জায়গা। আমার ডিউটি শুরু হতো রাত 8টা আর শেষ হতো সকাল 8টায়। আমি যদি আমার ওই ছোট্ট রুমটার ভেতর থেকে বাইরের দিকে রাস্তার বর্ণনা দিই তাহলে বিষয়টা বুঝতে আপনাদের সুবিধা হবে। রাস্তার ঠিক উল্টো দিকেই ছিল অনেক পুরনো আর বিশাল বড় একটা গাছ। দিনের বেলা ওই গাছের নিচে একজন লোক লেবুর শরবতের ভ্যান নিয়ে দাঁড়াত। গাছটার ঠিক পাশে ছিল আরেকটা বিল্ডিং যেটার নিচতলায় কয়েকটা দোকান ছিল। ওই দোকানগুলোর উপরে তলাগুলো ছিল আবাসিক ফ্ল্যাট, কিন্তু ওই ফ্ল্যাটগুলোর বারান্দা বা জানালাগুলোর দিকে তাকালেই যে কেউ বুঝতে পারবে ওখানে মানুষজনের বসবাস নেই। জায়গাটা একদম জনশূন্য, কেমন যেন খা খা করত। আমি রোজ রাত 8টায় আমার কাজে যেতাম। আমার যাওয়ার ঘন্টা দেড়েক পর থেকেই সামনের দোকানগুলো এক এক করে বন্ধ হতে শুরু করত। দোকানগুলো বন্ধ হওয়ার 15 কি 20 মিনিট পর ওই শরবত বিক্রেতাও তার ভ্যান নিয়ে চলে যেত। যে বিল্ডিংটায় আমি ডিউটি করতাম তার নিচতলায় হানিফ সাহেবের কয়েকটা অফিস আর গুদামের মতো স্টোর রুম ছিল। উপরের তলাগুলোতে কয়েকটা ফ্ল্যাটে মানুষজন থাকলেও তাদের আসা যাওয়ার রাস্তা ছিল বিল্ডিং এর অন্য একটা গেট দিয়ে, তাই যে গেটটায় আমি ডিউটি করতাম সেখানে রাত 10টার পর থেকে একদম পিনপতন নীরবতা নেমে আসত। চারপাশটা কেমন যেন ঘুমট হয়ে থাকত। কাজে যোগ দেওয়ার 2 দিনে কি 3 দিনের মধ্যেই আমি খুব মনোযোগ দিয়ে আশেপাশের সবকিছু খেয়াল করে নিয়েছিলাম। একটা ব্যাপার আমার চোখে খুব ভালোভাবেই ধরা পড়েছিল, রাতের বেলা রাস্তার অন্য সব জায়গার তুলনায় ওই পুরনো গাছটার নিচের জায়গাটা কেমন যেন অস্বাভাবিক রকমের অন্ধকার হয়ে থাকত। মনে হতো ওখানে যেন অন্ধকার জমাট বেঁধে আছে, কিন্তু তখন আমি বিষয়টাকে খুব একটা পাত্তা দিইনি। সারা রাত শুধু সজাগ থাকাটাই ছিল আমার মূল কাজ। মানুষের তো অনেক আনাগুনি ছিল, আমি সাধারণত গেট বন্ধ করে নিজের রুমের ভেতরেই বসে থাকতাম, মাঝে মাঝে বাইরে একটু হাঁটাহাঁটি করে আসতাম, কখনো কখনো কাউকে দেখা যেত আবার কখনো দেখা যেত না। রাত 8টার পরে যেরকম মানুষের আনাগোনা থাকত এই সময়টায় মানুষের আনাগোনা একেবারে নাই বললেই চলে। আর বাইরে না গেলে রুমের জানালা দিয়ে বাইরের রাস্তাটা খেয়াল করতাম। আমার রুমের জানালা দিয়ে বাইরে তাকালেই সোজাই পুরনো গাছটার দিকে আমার নজর যেত। আমার রোজকার নিয়ম ছিল এটাই, রাত তিনটায় উজু করে কোরআন তিলাওয়াত করা। প্রথম তিন দিন আমার ডিউটিতে কোনো ধরনের কোনো সমস্যাই হল না, সবকিছু একদম স্বাভাবিক। ঘটনা শুরু হল চতুর্থ রাত থেকে। রাত তখন প্রায় দুইটা বাজতে আর কয়েক মিনিট বাকি। আমি মাত্রই বাইরে থেকে একটা চক্কর দিয়ে আমার রুমের ভেতরে এসে বসেছি। হঠাৎ করেই রাস্তায় কয়েকটা কুকুর একসাথে খুব জোরে জোরে ঘিউ ঘিউ করতে শুরু করল। কুকুরগুলো ওই দলটাকে আমি আগে ওই গাছটার আশেপাশে ঘুরঘুর করতে দেখেছি, কিন্তু এত রাতে এইভাবে একটানা পাগলের মতো ডাকতে আমি কখনোই দেখিনি। আমি সাথে সাথে আমার লাঠি আর টর্চ লাইটটা হাতে নিলাম। নিয়ম অনুযায়ী বাইরে যাওয়ার আগে জানালা দিয়ে বাইরের পরিস্থিতিটা একটু ভালো করে দেখে নেওয়া দরকার। তাই আমি জানালার পর্দাটা একটু সরিয়ে বাইরে তাকালাম। দেখলাম কুকুরগুলো গোল হয়ে দাঁড়িয়ে ওই পুরনো গাছটার দিকে তাকিয়ে অনবরত ডেকেই যাচ্ছে। গাছটার নিচে বা আশেপাশে কেউ নেই, একদম ফাঁকা। তবু তারা এমনভাবে ডাকছে যেন সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমাদের মুরব্বীরা বলতেন, রাতের বেলা কুকুরেরা যদি এমন অস্বাভাবিকভাবে ডাকে তার মানে তারা এমন কিছু দেখতে পাচ্ছে যা আমরা সাধারণ মানুষেরা দেখতে পাই না, অর্থাৎ কোনো খারাপ জিন বা কোনো খারাপ কিছুর উপস্থিতি। আমি বিষয়টাকে এড়িয়ে যাওয়াই ভালো মনে করলাম। হানিফ সাহেবের করা নির্দেশ ছিল আমি যেন আমার জায়গা না ছাড়ি, তাই আমি আর বাইরে গেলাম না। কিছুক্ষণ পর কুকুরগুলোর ডাক আস্তে আস্তে দূরের দিকে মিলিয়ে গেল। একসময় চারপাশটা আবার শান্ত হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, যাক বাঁচা গেল, এবার অন্তত শান্তিতে বসা যাবে। কিছুক্ষণ পর আমি ঘড়ির দিকে তাকালাম, আড়াইটা বাজে। আমি আবার জানালা দিয়ে বাইরে তাকালাম, একই অবস্থা। চারপাশটা একদম শুনশান আর অন্ধকার। কিন্তু এবার ঘটল এক অদ্ভুত ঘটনা। আমি খুব স্পষ্ট শুনতে পেলাম বাইরে থেকে নূপুর বা ঘুঙুরের ঝমঝম শব্দ আসছে। শব্দের দিকটা খেয়াল করার চেষ্টা করলাম, মনে হলো শব্দটা একটু দূর থেকেই আসছে, কিন্তু ভীষণ স্পষ্ট। আমি সাথে সাথে জানালার কাঁচটা বন্ধ করে দিলাম। আমি মানসিকভাবে বেশ শক্ত ছিলাম, তাই ভয় আমাকে খুব একটা কাবু করতে পারল না। আমি মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করলাম। আমার পূর্ণ বিশ্বাস ছিল যতক্ষণ মহান আল্লাহ আল্লাহর কালাম আমার মুখে থাকবে ততক্ষণ দুনিয়ার কোনো খারাপ শক্তি আমার একটা পশম পাকা করতে পারবে না। আর ঠিক সেটাই হলো। আমার কোনো ক্ষতি হলো না ঠিকই, কিন্তু নূপুরের ঝমঝম শব্দটা কখনো বাড়তে লাগলো আবার কখনো কমতে লাগলো। কখনো মনে হচ্ছিল শব্দটা অনেক দূরে চলে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছিল একদম কানের কাছে এসে বাজছে। একটা সময় এমন অবস্থা হলো আমি স্পষ্ট বুঝতে পারছিলাম শব্দটা আমার রুমের ঠিক বাইরেই এসে থেমেছে। একটু মুহূর্তের জন্য আমার কেমন যেন নিজেকে অসহায় মনে হতে লাগলো। আমার মনে হলো দরজাটা খুলে একটু বাইরে বেরিয়ে দেখি, কিন্তু পরক্ষণেই হানিফ সাহেবের সেই সাবধান বাণী আমার মনে পড়ে গেল। আমি নিজেকে আটকে রাখলাম। আমি এক নাগারে দোয়া পড়েই যাচ্ছিলাম, আর যে জিনিসটাই বাইরে থাকুক না কেন সেটা আমার রুমের চারপাশে ঘুরঘুর করতে লাগলো। রাত আড়াইটা থেকে শুরু করে ভোর সোয়া পাঁচটা পর্যন্ত এই লুকোচুরি খেলা চলতে লাগলো। আমি কোরআন মাজিদ খুলিনি ঠিকই, কিন্তু মুখস্থ দোয়াগুলো অনবরত পড়েই যাচ্ছিলাম। সোয়া পাঁচটার পর শব্দটা আস্তে আস্তে দূরের দিকে মিলিয়ে গেল। আমি যে খুব বেশি ভয় পেয়েছিলাম তা নয়, তবে আমার মাথাটা সারাক্ষণ ওই শব্দের দিকে আটকে ছিল। শব্দটা পুরোপুরি বন্ধ হওয়ার পর আমি কোরআন তেলাওয়াত করলাম। তারপর ফজরের আজানের সুমধুর ধ্বনি যখন কানে ভেসে এলো তখন আমি রুম থেকে বাইরে বের হলাম। বাইরে সবকিছু একদম স্বাভাবিক ছিল। সকাল আটটা পর্যন্ত আমি আমার ডিউটি শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ক্লান্ত শরীরে আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরের পর যখন ঘুম ভাঙল তখন রাতের ওই অদ্ভুত শব্দ আর কুকুরের ডাকের কথাগুলো একেবারে জলের মতো পরিষ্কার মনে পড়তে লাগলো। আমি বিষয়টা নিয়ে খুব বেশি মাথা ঘামালাম না। আমি ঘুণাক্ষরও ভাবতে পারিনি যে আজ রাতে এর চেয়ে কয়েক ধাপ ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছে। রাত আটটায় আমি আমার নিয়ম মতো ডিউটিতে চলে গেলাম, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আজ রাতে বাইরে থেকে যত শব্দই আসুক না কেন আমি ঠিক রাত তিনটায় আমার কোরআন তিলাওয়াতের নিয়ম কোনোভাবেই ভাঙব না। রাত দশটার দিকে বিল্ডিং এর সবাই চলে গেল। আমি গেট বন্ধ করে আমার রুমের ভেতরে এসে বসলাম। রাত প্রায় একটার দিকে আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। সে একই পুরনো গাছ, একই অন্ধকার রাস্তা আর একই কোমট নীরবতা। মাঝে মাঝে দু একটা গাড়ি সাই সাই করে রাস্তার দিকে চলে যাচ্ছিল। রাত তখন 1:45। হঠাৎ করে আমি বাইরে থেকে একটা মেয়ের হাসির শব্দ শুনতে পেলাম। শব্দটা খুব হালকা ছিল। আমি সাথে সাথে চেয়ার ছেড়ে সোজা হয়ে বসলাম। হাসির শব্দটা এতই ক্ষীণ ছিল যে মুহূর্তের জন্য আমার মনে হলো এটা হয়তো পুরোটাই আমার মনের ভুল। আমি জানালা না খুলেই কাচের ভেতর দিয়ে বাইরে তাকালাম। রাস্তা একদম ফাঁকা, গাছটার নিচেও কেউ নেই। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত 1:55। আমি এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়েছিলাম। তারপর আবার নিজের চেয়ারে এসে বসতেই সেই চেনা নূপুরের ঝমঝম শব্দটা শুনতে পেলাম। তবে এবারের শব্দটা কালকের চেয়ে বেশ কিছুটা আলাদা। মনে হচ্ছিল শব্দটা দূর থেকে আস্তে আস্তে সোজা আমার রুমের দিকে এগিয়ে আসছে। আমি চেয়ার থেকে উঠলাম না, কিন্তু শব্দের ধরন শুনে আমি পরিষ্কার বুঝতে পারছিলাম জিনিসটা প্রতি মুহূর্তে আমার দিকে এগিয়ে আসছে। আর তারপর শব্দটা ঠিক আমার রুমের জানালার কাছে এসে হুট করে থেমে গেল। আমি চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে দোয়া পড়তে লাগলাম। কয়েক মিনিটও পার হয়নি, হঠাৎ আমার জানালার কাছে কেউ একজন ঠক ঠক করে শব্দ করতে লাগলো। আমি ধরফড় করে চেয়ার থেকে উঠলাম, জানালার পর্দাটা একটু সরিয়ে বাইরের দিকে তাকালাম। দেখলাম জানালার ওপাশ থেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাধারণ একটা সালোয়ার কামিজ পরা। বয়স বড়জোর 20 কি 22 হবে, দেখতে একদম 8 পৌরো, সাধারণ একটা মেয়ের মতোই। জানালা বাজিয়ে সে কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ালো। তাকে দেখে আমার প্রথমে মনে হলো হয়তো কোনো বিপদে পড়ে মেয়েটা এত রাতে সাহায্য নিতে এসেছে। আমি দরজা খোলার জন্য পা বাড়াতেই হানিফ সাহেবের কথাটা আবার আমার মাথায় বজ্রপাতের মতো আঘাত করল। নিজের রুম আর মেইন গেট ছেড়ে কোথাও যাবে না। আমি থেমে গেলাম, জানালার কাঁচটা সামান্য একটু ফাঁকা করে খুব সাবধানে জিজ্ঞাসা করলাম, কি চাই আপনার, এত রাতে এখানে কি করছেন? মেয়েটা খুব ধীর আর শান্ত গলায় বলল, ভাই দরজাটা একটু খুলে দেবেন, আমার ভেতরে আসা খুব জরুরি। কথাটা শোনার সাথে সাথে আমার পুরো শরীরে বরফের মতো ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম। মেয়েটা আবার বলল, আমাকে ভেতরে আসতেই হবে ভাই, দরজাটা খুলুন। মেয়েটার গলার স্বর একদম স্বাভাবিক মানুষের মতোই ছিল, কোনো বিকৃত বা ভয়ঙ্কর কোনো রূপ ছিল না। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো রাত 2টার সময় এই শুনশান নির্জন রাস্তায় সাধারণ একটা মেয়ে একা একা করছেটা কি? আমি এবার বেশ শক্ত আর কড়া গলায় জিজ্ঞাসা করলাম, কে আপনি, কোথা থেকে এসেছেন, এত রাতে কাজ কি আপনার? আমার কথা শুনে মেয়েটা প্রথম কয়েক সেকেন্ড একদম পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর সে তার মাথাটা একটু নিচের দিকে নোয়ালো আর ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটে বলল, আপনি তো আমাকে চেনেন না ভাই, দরজাটা একটু খুলে দিন না, দিন না একটু খুলে। ওর কথা বলার ভঙ্গিটা এতই অস্বাভাবিক ছিল যে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি পরিষ্কার বুঝতে পারলাম এটা কোনো মানুষ নয়, এটা চোখের ধোকা, কোনো খারাপ জিন মানুষের রূপ ধরে আমাকে ফাঁদে ফেলার জন্য এখানে এসেছে। আমি মনে মনে খুব দ্রুত আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। এক হাতে আমার লাঠি আর টর্চটা শক্ত করে ধরলাম। তারপর জানালার পর্দাটা আর একটু সরিয়ে বাইরের দিকে তাকালাম। মেয়েটা তখনও ওখানেই দাঁড়িয়ে ছিল, কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতেই আমি দেখলাম সেখানে কেউ নেই, জায়গাটা একদম ফাঁকা। আমি চোখ কোঁচলে আবার তাকালাম, রাস্তাটা সম্পূর্ণ জনশূন্য, গাছটার নিচেও কেউ নেই। আমি দ্রুত ঘড়ির দিকে তাকালাম, রাত তখন বাজে 2টা। মাত্র 2 মিনিটের ভেতরে মেয়েটা যেন বাতাসে মিলিয়ে গেল। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সারা রাত শুধু কোরআন আর দোয়া দরুদ পড়ে কাটিয়ে দিলাম। আমার এই 12 বছরের চাকরি জীবনে আমি অনেক কিছুই অনুভব করেছি, কিন্তু একেবারে নিজের চোখের এত কাছ থেকে এমন কিছু দেখা এটাই প্রথম। আমি শুধু সকাল হওয়ার অপেক্ষায় ছিলাম, আমাকে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ চেক করতে হবে। মেয়েটা যদি সত্যি আমার রুমের বাইরে এসে দাঁড়িয়ে থাকে তাহলে সে অবশ্যই ক্যামেরায় ধরা পড়বে। সকাল 8টায় আমার ডিউটি শেষ হলো। আমি হানিফ সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলাম। উনি ঠিক 8টার দিকে আসলেন। আমি ওনাকে গত রাতে আর তার আগের রাতে সব ঘটনা খুলে বললাম। উনি খুব মনোযোগ দিয়ে আমার সব কথা শুনলেন। তারপর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললেন, আসলাম ভাই, এই মেয়েটা যদি আজ রাতে আবার আসে আপনি কোনোভাবেই কিন্তু দরজা খুলবেন না, এই রাস্তায় এরকম অনেক অদ্ভুত ঘটনা আগেও ঘটেছে। ওনার কথা শুনে আমি রীতিমতো অবাক। এরপর উনি আমাকে যে কথাগুলো বললেন তা শুনে আমার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। হানিফ সাহেব বললেন, ওই মেয়েটা নাকি প্রথমবার আসেনি, আমার আগে যে তিনজন পাহারাদার কাজ ছেড়ে পালিয়েছে তাদের সবার সামনেই ওই মেয়েটা এসেছিল। আর অদ্ভুত ব্যাপার হল, ওই তিনজন পাহারাদারও হানিফ সাহেবকে ঠিক একই কথা জানিয়েছিল, মেয়েটা নাকি সবার কাছে দরজা খুলে দেওয়ার অনুরোধ করছিল। প্রথম যে পাহারাদার ছিল সে হানিফ সাহেবকে অভিযোগ করেছিল যে সে যখন রাতের বেলা মেইন গেটের বাইরে চেয়ারে বসে থাকত তখন ওই পুরনো গাছটার নিচে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখত, মেয়েটা নাকি হাত মেরে তার নজর কাটত। প্রথম দুই দিন লোকটা ব্যাপারটাকে পাত্তা দেননি, কিন্তু তৃতীয় দিন রাতে সে যখন দেখল মেয়েটা গাছের নিচ থেকে একটু এগিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে তাকে ডাকছে তখন সে ভয় পেয়ে যায়। সে ভয় রুমের ভেতর ঢুকে যায়, তখন মেয়েটা রুমের কাছে এসে জানালা ধাক্কাতে শুরু করে। লোকটা যখন ধমক দিয়ে জিজ্ঞাসা করে সে কি চায় তখন মেয়েটা বলে, এসো আমার সাথে চলো। এই ঘটনার পরদিন সকালেই ওই লোকটা চাকরি ছেড়ে পালিয়ে যায়। দ্বিতীয় পাহারাদার লোকটা মানসিকভাবে একটু সাহসী ছিল, তার সাথেও ঠিক একই ঘটনা ঘটে। সে কিছুদিন দাঁতে দাঁত চেপে ডিউটি করেছিল ঠিকই, কিন্তু এই অমানসিক চাপ সে সহ্য করতে পারছিল না, তাই অন্য একটা জায়গায় কাজ পাওয়া মাত্রই সে এই চাকরিটা ছেড়ে দেয়। কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছিল তৃতীয় পাহারাদারের সাথে। হানিফ সাহেব তাকে আগে থেকে সাবধান করে দিয়েছিলেন, কিন্তু তারপরও লোকটা ভুল করে বসে রাতের বেলা মেয়েটাকে রুমের বাইরে দেখে সে জানালা দিয়ে কথা বলতে শুরু করে। মেয়েটা তখন তাকে খুব করুণ গলায় বলে, ভাই ওই গাছটার কাছে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমার একটু সাহায্য লাগবে, আপনি কি আমার সাথে একটু যাবেন? লোকটা বাইরে তাকিয়ে কোনো গাড়ি দেখতে পায়নি, কিন্তু মানুষের স্বভাব সুলভ বোকামির কারণে সে মেয়েটার কথায় রাজি হয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সে মেয়েটার পিছু পিছু হাঁটতে শুরু করে। পরদিন সকাল আটটায় হানিফ সাহেব এসে দেখেন পাহারাদার তার রুমে নেই, খোঁজা খোঁজে করে তাকে পুরনো গাছটার নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। যখন তার জ্ঞান ফেরে তার মাথা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল, সে পাগলের মতো একবার নিজেকে নিজে থাপ্পড় মারছিল, আবার পরক্ষণেই হু হু করে হাসছিল। হানিফ সাহেব নিজের খরচে লোকটার চিকিৎসা করান। কিছুটা সুস্থ হওয়ার পর লোকটা জানায় সে মেয়েটার পিছু পিছু গাছতলায় গিয়েছিল, আর এটাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। তারা যখনই গাছটার নিচে পৌঁছায় মেয়েটা হঠাৎ করে টিকটিকির মতো লাফ দিয়ে গাছের গুড়েতে আটকে যায়, তারপর তরতর করে গাছের মগডালে উঠে যায়। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে উপরের দিকে তাকাতেই সেখানে কোনো মেয়ে দেখতে পায় না, গাছের ডালে বসে আছে ভয়ঙ্কর কিছু একটা। মগডাল থেকে ভয়ঙ্কর জিনিসটা তার লম্বা হাত দুটো রাবারের মতো প্রসারিত করে নিচের দিকে আনে লোকটাকে ধরে উপরে টেনে নেওয়ার জন্য। লোকটা যে দৌড় দিয়ে পালাবে তারও কোনো উপায় ছিল না, তার পা দুটো যেন মাটির সাথে পেরেক দিয়ে কেঁথে দিয়েছিল কেউ। প্রচন্ড ভয়ে সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। হানিফ সাহেবের ধারণা ছিল এসব কথা শোনার পর আমি হয়তো ভয়ে আজই কাজটা ছেড়ে দেব, কিন্তু আমি ওনাকে খুব দৃঢ় গলায় বললাম, স্যার আপনি একদম নিশ্চিত থাকুন, আমি কোথাও যাচ্ছি না। আমার কথা শুনে উনি বেশ স্বস্তি পেলেন। আসলে ওই বিল্ডিং এর একজন পাহারাদার রাখাটা ওনার জন্য খুব জরুরি ছিল। ওখানে ওনার বেশ কয়েকটা অফিস আর গোদামে অনেক দামি দামি জিনিসপত্র রাখা ছিল। রাতের বেলা ওই রাস্তায় যেহেতু কোনো মানুষের আনাগোনা থাকে না, তাই পাহারাদাররা না থাকলে চোর ডাকাতের খুব সুবিধা হয়ে যাবে। আমার ভরসা পেয়ে হানিফ সাহেব কিছুটা আশ্বস্ত হলেন। আমি তখন ওনাকে বললাম, স্যার আমাকে গতকাল রাতের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিংটা একটু দেখতে হবে। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি অবশ্যই দেখতে পারো, কিন্তু রেকর্ডিং এ তুমি ঠিক সেটাই দেখবে যেটা এর আগে আমরা সবাই দেখেছি। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম, কি দেখেছেন আপনারা? উনি কোনো উত্তর না দিয়ে শুধু বললেন, এসো আমার সাথে। আমি ওনার সাথে অফিসে গিয়ে ক্যামেরা ফুটেজ চেক করতে বসলাম। ঠিক যে সময় মেয়েটা এসেছিল আমি ভিডিওটা ওই সময় এনে থামালাম। দেখলাম গেটের সামনে রাস্তা একদম ফাঁকা, আমার চোখ স্ক্রিনের দিকে আটকে গেল। আমি স্পষ্ট দেখলাম সেই মুহূর্তে, ঠিক যে মুহূর্তে মেয়েটা আমার জানালার সামনে এসে দাঁড়িয়েছিল ক্যামেরার ফুটেজে, ঠিক সেই মুহূর্তে জানালার সামনে বিশাল এক কালো মাছির ঝাঁক এসে জড়ো হল। মাছিগুলো পুরো স্ক্রিনটা এমন ভাবে ঢেকে দিল যে আর পেছন থেকে কিছুই দেখা যাচ্ছিল না, অথচ আমি নিজের চোখে ওই সময় একটা জলজন্ত মেয়েকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমি ভিডিওটা একটু পেছনে টেনে আবার দেখলাম, মেয়েটা আসার আগ পর্যন্ত ক্যামেরার সামনে দুই একটা মাছি উঠছিল, কিন্তু ঠিক ওই নির্দিষ্ট সময়ে কোথা থেকে যেন হাজার হাজার কালো মাছি এসে স্ক্রিনটা অন্ধকার করে দিল। আর দুই তিন মিনিট পর মাছিগুলো আবার হঠাৎ করে গায়েব হয়ে গেল। হানিফ সাহেব আমাকে জানালেন, এর আগের ঘটনাগুলোর পরও যখন ক্যামেরা চেক করা হয়েছিল ঠিক একই দৃশ্য দেখা গিয়েছিল। উনি আমাকে খুব করে অনুরোধ করলেন আমি যেন এই ঘটনার কথা বাইরে কাউকে ঘোড়াক্ষরে না বলি, কারণ মানুষজন এসব জানতে পারলে ওনার প্রপার্টির দাম একদম মাটিতে নেমে যাবে। আমি ঘটনা শুরুর আগেই বলেছিলাম সংগত কারণে আমি স্থানের নাম বলতে পারবো না, এখন হয়তো আপনারা কারণটা বুঝতে পারছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, স্যার সমস্যাটা যখন এতই গুরুতর তখন আপনি কোনো হুজুর বা আলেম দিয়ে এর সমাধান করাচ্ছেন না কেন? উনি উত্তরে জানালেন, উনি এই প্রপার্টিটা মাত্র এক বছর আগে কিনেছিলেন, উনি মূলত একজন ব্যবসায়ী মানুষ, এত ঝামেলায় জড়ানোর সময় ওনার নেই। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন জায়গাটা উনি আর রাখবেন না, খুব দ্রুতই বিক্রি করে দেবেন। হানিফ সাহেবের সব কথা শোনার পর আমার মাথার ভেতরে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, আগের তিনজন পাহারাদারকে ঠিক ওই সময় মেয়েটি দেখেছিল? মেয়েটা প্রতিদিন প্রায় একই সময় আসত, ক্যামেরায় তার জায়গায় শুধু কালো মাছির ঝাঁক দেখা যেত, তাহলে জিনিসটা আসলে কি? অফিস থেকে বের হওয়ার সময় হানিফ সাহেব শুধু একটা কথাই বললেন, আজ রাতে একটু সাবধানে থাকবেন আসলাম ভাই। আমি উনাকে আশ্বস্ত করে বললাম, আপনি চিন্তা করবেন না স্যার, আমি ডিউটি ছাড়ব না, আর যাই হয়ে যাক আমি রুম থেকে বাইরে বের হব না। বাসায় ফিরে আসার পর আমার মনের ভেতরে এই প্রশ্নটাই কাজ করছিল, জিনটা যদি সত্যি এতটা শক্তিশালী হয়ে থাকে তাহলে চাইলেই মানুষকে মেরে ফেলতে পারে বা পাগল করে দিতে পারে, তাহলে তার দরজা খোলানোর এত কি দরকার? সে তো চাইলেই যে কোনো সময় দরজা ভেদ করে ভেতরে ঢুকে আমাকে শেষ করে দিতে পারে, তাহলে প্রতিবার ওই একই কথা কেন? দরজাটা একটু খুলে দিন। এই বিষয়টা আমার মাথায় এমনভাবে গেঁথে গেল যে আমি উজু করে নামাজ পড়ার পরও শান্তি পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার বাবার একটা কথা মনে পড়ে গেল। আমার বাবা বলতেন, এই খারাপ জিন বা শয়তানদেরও কিছু নির্দিষ্ট নিয়ম বা সীমানা থাকে, তারা চাইলেই সব কিছু করতে পারে না, তারা শক্তিশালী ঠিকই কিন্তু তাদেরও সীমাবদ্ধতা আছে। আমি বুঝতে পারলাম এই খারাপ জিনটা মূলত আমাদের মনের জোর আর স্নায়ুকে দুর্বল করতে চায়, সে চায় আমরা যেন নিজেদের ইচ্ছায় তার পিছু পিছু যাই, যতক্ষণ না আমরা নিজেদের থেকে তাকে সুযোগ দিচ্ছি ততক্ষণ সে আমাদের সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না। রাত আটটায় আমি আবার আমার কাজে গিয়ে হাজির হলাম। ওই রাতে আমি শুধু সেই নূপুরের ঝমঝম শব্দটাই শুনতে পেলাম, শব্দটা কখনো দূর থেকে আসছিল আবার কখনো একদম কাছে এসে থেমে যাচ্ছিল। এভাবেই রাতটা পার হয়ে গেল। পরের দুই রাতও ঠিক একই ঘটনা ঘটল। আমি কোনোভাবেই রুম থেকে বাইরে বের হলাম না, কারণ আমি জানতাম এই শব্দগুলো আসার একটা নির্দিষ্ট সময় আছে, তাই আমি নিজের সাবধানতা বজায় রাখলাম। কিন্তু চার নম্বর রাতে ঘটল আসল ঘটনা। রাত তখন প্রায় ১২টা বাজে, হঠাৎ করে আমি বাইরে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি দ্রুত জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম, দেখলাম আমার রুম থেকে একটু দূরে চার কি পাঁচ বছর বয়সের একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চাটা খুব অসহায় এদিক ওদিক তাকাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সত্যি কথা বলতে কি, দৃশ্যটা দেখার পর আমার ভেতরে মানুষটা স্থির থাকতে পারল না। এতটুকু একটা বাচ্চা মেয়ে এত রাতে রাস্তায় একা দাঁড়িয়ে কাঁদছে, হানিফ সাহেবের সাবধান বাণী, জিন, শয়তান সবকিছু আমার মাথা থেকে নিমিষে উধাও হয়ে গেল। আমি আর এক মুহূর্ত না ভেবে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। আমি লম্বা লম্বা পা ফেলে বাচ্চাটার দিকে এগোতে লাগলাম, কিন্তু আমাকে আসতে দেখে বাচ্চাটা উল্টো দিকে দৌড় দিল। আমি ওর পিছু পিছু দৌড়াতে লাগলাম। আমি পেছন থেকে ওকে ডাকছিলাম, মারে দাঁড়া, ভয় পাস না, আমি আসছি। আমি বুঝতেই পারিনি যে দৌড়াতে দৌড়াতে আমি কখন রাস্তার ওপারে সেই পুরনো গাছটার একদম নিচে চলে এসেছি। সেখানে পৌঁছে দেখলাম বাচ্চাটা গাছের শিকড়ের উপর হাঁটুমুড়ে বসে খুব জোরে জোরে কাঁদছে। আমি ওর কাছে গিয়ে হাত বাড়ানোর আগে ভয়ঙ্কর সেই ঘটনাটা ঘটল। বাচ্চাটা হঠাৎ করে কান্না থামিয়ে দিল, তারপর কোনো দিকে না তাকিয়ে হা করে বিকট শব্দে হাসতে শুরু করলো। সেই হাসির শব্দ কোনো মানুষের হতে পারে না, তার গলার স্বর এতটাই মোটা আর বীভৎস ছিল যে আমার কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। মুহূর্তের মধ্যে আমার স্তম্ভিত ফিরে এলো। আমি বুঝতে পারলাম আমি হানিফ সাহেবের কথা অমান্য করে নিজের ইচ্ছায় জিনের পাতা ফাঁদে পা দিয়েছি। আমি স্বেচ্ছায় ওই সীমানার ভেতরে চলে এসেছি। পরিস্থিতি বিগতিক দেখে আমি আর এক সেকেন্ডও দেরি করলাম না। আমি গলা ছেড়ে যত জোরে সম্ভব কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। আমার কোরআনের পড়া শুরু হতেই ওই বিকট হাসি শব্দটা একদম থেমে গেল। আমি আয়াত পড়তে পড়তে আর পেছনে ফিরে না তাকিয়ে সোজা এক দৌড়ে আমার রুমের ভেতরে এসে ঢুকলাম। দরজাটা থরাস করে বন্ধ করে দিলাম। আমার বুকটা তখনও হাঁপড়ের মতো ওঠানামা করছিল। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি সেদিন প্রাণে বেঁচে ফিরেছিলাম। সেই রাতের পর থেকে টানা তিন দিন আমার ডিউটিতে আর কোনো সমস্যা হয়নি, কোনো শব্দ নেই, কোনো কান্নার আওয়াজ নেই, সবকিছু একদম স্বাভাবিক। তিন দিন পর আবার সেই নূপুরের শব্দ শুরু হলো ঠিকই, কিন্তু এবার শব্দটা অনেক দূর থেকে আসত, আমার রুমের আশেপাশে আর কখনোই আসেনি। আমি ওই বিল্ডিং এ টানা ৬ মাস চাকরি করেছিলাম। এই ৬ মাসে পরিস্থিতি ওই দূর থেকে আসা নূপুরের শব্দের মাঝেই সীমাবদ্ধ ছিল। নতুন কোনো আর কোনো বিপদ হয়নি। ৬ মাস পর হানিফ সাহেব সত্যি ওই প্রপার্টিটা বিক্রি করে দেন। আমি যে এতগুলো দিন ভয় না পেয়ে সাহসের সাথে ওখানে ডিউটি করেছিলাম, এতে উনি আমার উপর খুব খুশি হয়েছিলেন। প্রপার্টি বিক্রি করার পর উনি আমাকে ওনার নিজের একটা হোটেলে পাহারাদারের চাকরি নিয়োগ দেন। আমি আজও ওনার ওই হোটেলে কাজ করছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রিয় লিসেনার্স, এই ছিল হাফেজ আসলাম সাহেবের জীবনের সে ভয়াবহ রাতের ঘটনা। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার নতুন কোন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকের মতো বিদায় নিতে হবে, কথা হবে আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.